Hood FM. The night comes alive with Gramophone.
শুনছেন সবসময় ভিডিও ফুটে পয়েন্ট এফএম, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি আপনারা সবাই ভালোই আছেন, যদিও প্রচন্ড গরম আজকে। এই গরমের মধ্যে মানে আসলে ঘুমানো খুব মুশকিল, তারপরেও আমরা বেশ কিছুক্ষণ একসঙ্গে থাকবো এবং একসঙ্গে বিভিন্ন ঘটনা উপভোগ করবো। সো আমাদের সময়টা হয়তো আরো অনেকের চাইতে অনেক বেশি ভালো কাটবে, সেই প্রত্যাশা রেখেই শুরু করছি আমাদের আজকের ভূতাতাম। আপনাকে শুরুতেই জানিয়ে দিই যে কিভাবে আমাদের SMS করতে হবে। আমাদের যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে চাই টাইপ করতে হবে ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। যদি আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হল bhutafm@radiofurti.fm, which is bhutafm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং অডিও ক্লিপ পাঠানোর নিয়মটা তো এতদিনে আপনারা জেনেই গেছেন। তো আমি অনেকদিন পর আমার আজকে আবারও খুব ইচ্ছা করছে যে আমরা যে ঘটনাগুলো শুনবো তার মধ্যে বেশ কিছু অডিও ক্লিপ রাখব, এবং আমরা বেশ কিছু আশা করছি যে কিছু আমরা ইমেইলও আজকে আমরা বেশি বেশি করে পড়ব এবং আপনাদের SMS পড়ব। আমাদের আজকে দেখতেই পাচ্ছেন অতিথি আছেন দুইজন, কিন্তু আমাদের কাছে প্রচুর অডিও ক্লিপ এবং প্রচুর ইমেইল রয়েছে এবং এই দুটোর ডিম্যান্ড অনেক বেশি। সো দেখা যাক কি হয়। আমরা যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা।
আসসালামাইকুম।
সালাম, কোথা থেকে এসছেন?
আমি আসছি মিরপুর 10 নম্বর থেকে। আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলায়, আমার গ্রামের বাড়ি হচ্ছে ভবানীগঞ্জ ইউনিয়নে। তুলসী ভাই, আমি আমার এক ছোট ভাইয়ের ঘটনা বলবো আজকে।
জি
ভাই, আমার ভবানীগঞ্জের বাজারে ব্যবসা আছে। তো আমার মানে আমার হাতের ব্যবসায়ী, ওর হচ্ছে একটা ক্রোকারিজ দোকান, ওর নাম হচ্ছে সুজন। তো আমাদের হচ্ছে 1 নং ওয়ার্ডে বাড়ি, ওদের হচ্ছে 2 নং ওয়ার্ডে। তো ভাই, আমি ওর কাছ থেকে কিছুদিন আগে এই ঘটনাটা জানছি। ঘটনা হচ্ছে, ওর একদিন দুপুরবেলায় ও বাড়ি থেকে আসতেছে, তো আসার সময় দেখছে যে ওদের বাড়ির পাশে একটা মানুষ মারা গেছে, ওখানে কবর দেওয়া হয়েছে রাস্তার পাশে। তো আর মনে তেমন কিছু নেই, চলে আসছে। হ্যাঁ, ও রাতের বেলা যখন আমরা প্রায় সময় রাতে বাজারে আড্ডা দিই অনেক রাত পর্যন্ত, তো সেক্ষেত্রে রাসেল ভাই ওই একদিন যেদিন ঘটনাটা হয় সেদিন রাত 2:30 সময় ও বাড়িতে গেছে। তো যাওয়ার সময় ও যে দুপুরে আসার সময় তো দেখছে যে ওখানে কবরস্থান, ওর আর মাথায় এত কিছু নাই। সে কবরস্থানে একটু আগেই হঠাৎ ওর মনে হয়েছে যে এখানে আজকে একজন মানুষ কবর দিছে। তো নিজে নিজেই খুব ভয় পাইছে। ভয় পাওয়ার পরে ওর পাশে একটা ফ্রেন্ডের বাসা ছিল, ওই ফ্রেন্ডের নাম ধরে ডাকছে, ও আসছে। আসে ওর বলছে যে কি হয়েছে, বলছে যে এইভাবে আমি ভয় পাইছি, ভয় পাওয়া ধরে ডাকছে। তো ওই ফ্রেন্ড গিয়ে ওরে বাসায় দিয়ে আসছে। ওর প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে ভাই ঘুমাইছে। ঘুমানোর পরে কিছুক্ষণ পরে ঘুমের মধ্যে স্বপ্নে দেখছে যে সিলের মতো অনেক বড় আকারের একটা পাখি এসে ওরে কামড় মারতেছে। তখন ঘুম ভেঙে যায়, পরে আবার শুয়ে গেছে দুটার উপরে। এরপরে পরের দিন সে আবার বাজার আসছে, বাজারে এসে আবার বাড়িতে ওই রাতে একটু আগেই গেছে। যাওয়ার সময় যাওয়ার পরে সে বাড়িতে গিয়ে অন্য দিনের মতো খাওয়া দাওয়া করে ঘুমাইছে। ঘুমার পরে 2:30 সময় ভাইয়া সে আবার আগের রাতের মতো সেম ওই স্বপ্নটা দেখছে, যে একটা সিলের মতো আসা ওরে আঘাত করতেছে। ওর সাথে সাথে উঠে পড়ে ঘুম থেকে, উঠে যাওয়ার পরে তার আম্মারে ডাকছে। তো সে বাথরুমে যাবে, বাথরুমে যাওয়ার কথা বলছে, তার আম্মা উঠছে, হারিকেন নিয়ে উঠছে। ও যেহেতু স্বপ্নে দেখছে জিনিসটা ভয় পেয়েছে, তো হারিকেন নিয়ে ওঠার পর ওর আম্মা উঠানে ছিল, ও বাথরুমে গেছে। ও বাথরুম থেকে বের হয়ে দেখে যে ওর আম্মা উঠানে, গ্রামের বাড়িতে ভেয়ে পাতা থাকে, তো পাতা নিচ্ছে পাক ঘরে, তো অল্প কিছু পাতা। তো ভাবছে ওর আম্মা তো উঠানে, ও আবার স্মোক করে ভাইয়া।
আচ্ছা,
তো পরে ঘরে চলে আসছে, আসার পরে ও এখানে একটা সিগারেট ধরাইছে, খেয়ে খাওয়ার পর 10-15 মিনিট এর মধ্যে একটা সময় হয়ে গেছে,
একটু ওয়েট করেছে ওইখানে, মানে সময় গেছে ওখানে।
সময় যাওয়ার পর ও ভাবছে যে ওরা মা এখনো আসতেছে না, তো আবার ওর রুম থেকে ও বাইরে গিয়ে দেখে যে ওরা মা এখনো পাতা নিচ্ছে।
আচ্ছা,
তারপরে দেখতেছে যে মানে ও বুঝছে, জিনিসটা বুঝছে যে ও যেহেতু ভয় পেয়েছে, ওরা মারা যায় বলতেছে আম্মা তুমি এখনো কি করো এখানে। পরে ওরা মা খুব ও যখন যাই ধরছে ওরা মা একটু ফাল দিয়েছে, ওঠার পরে বলতেছে তুই কখন আসছোস, ও বলতেছে আমি তো অনেকক্ষণ আগেই বের হয়েছি, তুমি তো এখনো পাতা নিচ্ছ, আর যে কয়টা পাতা ওগুলো অল্প পাতা, একবারে নিলেই হয়। তো পরবর্তী ও বুঝছে যে ব্যাপারটা, যে ভয় পেয়েছে ও জিনিসটা, তো আম্মা ওরা মারে নিয়ে ঘরে চলে আসছে, আসার পর ওর মতো শুয়েছে, ওরা মা ওরা আমার রুমে চলে গেছে। পরবর্তী আবার শোয়ার পর আবার সেম হয়েছে, ওই স্বপ্নটা দেখছে যে ওই যে পাখির চিলের মতো অনেক বড় পাখি এসে ওর আঘাত করতেছে। পরবর্তী তো আবার ঘুম ভাঙে যায় ওর, ঘুম ভাঙে যাওয়ার পরে ও আবার উঠে গেছে, উঠে যাওয়ার পরে ও জানলাটা খুলছে, যে একটু গরমও লাগছে এই কারণে সে জানলাটা খুলছে। খোলার পরে ও দেখতেছে যে ওই যে জানলা যখন খুলছে ভাইয়া, সে দেখছে যে কালো কিছু একটা এখান থেকে সরে গেছে। সে ভাবছে হয়তো কোনো ঘুম মানে শুয়ে আবার উঠছে, তো সে কারণে হয়তো চোখের ভুল হতে পারে। সে জানলার পাশে গিয়ে দেখে যে সত্যি সত্যি কালো, খুব মানে কুচ্ছিত চেহারা একটা কিছু দাঁড়ানো। সে খুব ভয় পেয়েছে, খুব ভয় পাওয়ার পরে খুব চিৎকার করছে, চিৎকার দেওয়ার পরে তার আম্মা আব্বা চলে আসছে, সে বলতেছে কি হয়েছে, তো বলতেছে যে এই ঘটনা আমি এইভাবে দেখছি। তো পরে ওর ওই দিন রাতে ওরা একা ঘুমাইতে জানে, ওর ভাইরে দিছে ওর সাথে শুয়েছে। শোয়ার পরে পরের দিন সকালবেলায় তো ওর আব্বা সহ হয়তো শুনছে যে তার আম্মার সাথে কি হয়েছে, তার সাথে কি হয়েছে। হওয়ার পরে ওরা আমাদের ওখানে কারি হুজুর নামে একজন হুজুর আছে, উনি এবার এইসব ব্যাপারে ঝাড়পু এগুলো করে। তো পরে ওনার কাছে গেছে, তো ওনার কাছে যাওয়ার পরে উনি বলছে যে ওই যে ভয় পাইছে কবরস্থানের কারণে, আর ওই রাস্তাটা ভাইয়া অনেক খারাপ একটা রাস্তা।
আচ্ছা,
তো পরবর্তীতে হুজুর ওরা একটা তাবিজ দিছে, আর বলছে ওই ভয় পাওয়াতে ওরা আরো ভয় লাগানোর জন্য এমন করতেছে। তো বলছে একটা তাবিজ দিছে, এই তাবিজটা যেন না হারে, তাবিজটা যদি হারায় তাহলে তার ক্ষতি হইতে পারে। তো মোটামুটি আসছে, আসার পরে 4-5 দিন ওই তাবিজটা তার সাথে ছিল, আর এই 4-5 দিন ওর একা বাজার থেকে এখন আর যায় না, আর আগে যেরকম 2-2:30 সময় যাইতো, এখন আর সে 11:30-11:30 এই সময় চলে যায়। তো ভাই এই সময় যে সে যে যায়, সে আর একা তো যায় না, 2-3 জন সাথে থাকে, অথবা সে একা আর একজন 2 জন থাকে। তো সেই যাওয়ার পথে, সে যাওয়ার পথে দেখে যে ভাইয়া বিভিন্ন যে রাস্তার মোড় অথবা আপনার বাজার এইসব স্পেস গুলোতে হয়তো একটা কুকুর যায়, ও দেখে আর কেউ দেখে না, একটা বিড়াল যায়, অথবা কিছু কিছু বাঁশ যাওয়ার সময় বাঁশ শুয়ে থাকে। ও সাথে বলতেছে যে দেখ বাঁশটা শুয়ে আছে, কই কোনো তো বাঁশ শুয়ে নেই, ওই দেখে কিন্তু সাথে যে আসে সে আর দেখে না। এইভাবে ওর সাথে আবার এরকম কয়েকদিন হয়, পরে আবার ওই কারি হুজুরের কাছে যায়। যাওয়ার পরে কারি হুজুরে বলতেছে তাবিজটা কই, তো বলতেছে মানে হাতে যাওয়ার বলতে পারে না তাবিজটা যে হারাই গেছে, আবার একটা তাবিজ দেয়। তো হুজুর আর বলছে খুব সাবধানে রাখতে হবে তাবিজটা, না হলে ওর অনেক বড় ক্ষতি হতে পারে। তো এগুলোর পরে সে তাবিজটা মোটামুটি থাকে। তো এরপর থেকে ভাইয়া ওর প্রতি অন্য সময় এমন হইত না, খাওয়া দাওয়া করে শোয়ার পর আর বাথরুমে যাওয়া লাগতো না, কিন্তু এই ভয়টা পাওয়ার পর থেকে ওর প্রতিদিন খাওয়া দাওয়া করে শোয়ার 1-1.5 ঘন্টার মধ্যে ওর কিন্তু বাথরুম ধরে বা বাথরুমে যাইতে হয়, এই সমস্যাটা হয়। তো মোটামুটি
সেটা হয়তো টেনশনে হয়, বাট জিনিসটা যে তিনি এক্সপিরিয়েন্স করেছেন এটাই সবচেয়ে বড় কথা। তো এটা ছিল আপনার স্টোরি, রাইট? থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি অলরেডি দেখতে পাচ্ছি আমাদের এখানে আশিক চাপারামগঞ্জ থেকে লিখেছেন যে ফার্স্ট স্টোরিটা মোটামুটি ভালো। জুয়েল আমাকে লিখেছেন তাহিরপুর থেকে, হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো থাকলে। আলমগীর মিরপুর চৌধুরী থেকে আমাদের সাথে আছেন, আর রান্তু আমাদের সঙ্গে আছেন জয়পুর হাট থেকে, কিবদিয়া ময়মন সিং থেকে আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন মেসবা, আমাদের সঙ্গে আছেন নাফিস ময়মন সিং থেকে, আমাদের সঙ্গে আছেন সুহানুর রহমান সোহাগ, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মনিরা জাহান মুন্নি ফ্রম কাপাসিয়া, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তুষার চিরং থেকে ডিউরাসেল ভাই, আপনি কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। আমাদেরকে খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন SMS করেছেন। মেহেদি আমাদেরকে চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা নদীর ধারে তারা শুনছেন সেটা জানিয়েছেন, এবং পিউল আমাদেরকে লিখেছেন বাগেরহাট থেকে, এবং তিনি লিখেছেন ভালো ঘটনা। রিয়াজুল ইসলাম লাদিন আমাদের লিখেছেন ভয় না পেলে ঘুম আসে না। আমাদেরকে মামুন লিখেছেন যে কেমন আছো, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো থাকি। হাসান খান বিশ্বনাথ সিলেট থেকে লিখেছেন আমাদের সাথে, এবং তিনি এবং তার চাচা মকবুল তারা একসাথে শুনছেন এই মুহূর্তে। তামিম চিটাগাং থেকে লিখেছেন আপনি মেটাল গান শুনেন, অফকোর্স আই ডু আমাদেরকে ফারুক এসএমএস করেছেন এবং আমাদেরকে রবিন এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি খুলনা থেকে আচ্ছা আবারও এবং তিনি বলছেন ইমেল বেশি ভালো লাগে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন আমরা ইমেলে যাব তন্ময় লিখেছেন বাবা মা ভূতাত্ম শুনতে মানা করেছে তবু লুকিয়ে লুকিয়ে শুনছি না এটা তো ঠিক না যদি মানা করেন তাহলে ফার্স্ট অফ অল আপনি একটা কাজ করতে পারেন তাদেরকে বলতে পারেন যে শুনতে কেমন লাগে শুক্রবার একটা দিন যদি আপনার পড়াশোনা বা এরকম কোনো বিষয় থাকে তাহলে যদি মা বাবা বলেন তবে সেই কথাটা মেনে নেওয়াটাই সবচাইতে বেশি ভালো আমার মনে হয় এবং আমিও সেটাই বলবো যদি আপনার পড়া থাকে পরের দিন বা আপনার যদি কোনো এক্সাম থাকে তাহলে ডেফিনেটলি আপনার অ্যাভয়েড করা উচিত আপনার মিস করা উচিত ভূতাসম আর যদি মনে করছেন অন্য কোনো কারণে দেন আপনি আপনার বাবা মাকে শোনাতে পারেন এই এপিসোড গুলো আই হোপ যে তারা অপছন্দ করবেন না আমাদেরকে ফুর্তি থেকে লিখেছেন আমি প্রতীক প্রতীক ঘটনা ভালোই লাগছে তানভীর বগুড়া থেকে লিখেছেন ফার্স্ট টাইম লাইভ শুনছি ও ওয়েলকাম টু ভূতাফাম তানভীর আমরা বগুড়ায় আমরা আসলে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছি কামনা শেখপুর থেকে লিখেছেন আরো সুন্দর সুন্দর গল্প গল্প তো ভাই পাওয়া যায় না আমাদের এখানে সব ঘটনা রিওয়াদ আমাদের এসএমএস করেছেন রিদওয়ান আমাদের এসএমএস করেছেন মাইজদি নোয়াখালী থেকে তিনি এবং তার ভাই একসাথে আজকের ভূতাফাম শুনছেন মারিয়াম আমাদের সাথে আছেন তিনি বলছেন যে তিনি অ্যাডিক্টেড ভূতাফামের ব্যাপারে আমাদেরকে জয় সরকার লিখেছেন কেমন আছেন আমি সবসময় ভালো থাকি সবসময় ভালো করে রূপা খুলনা থেকে লিখেছেন ভাইয়া অনেক ভয় লাগছে ফুর্তি জিহাদ আমাদের সঙ্গে এসএমএস করেছেন আমাদের সঙ্গে আশিক সহ আরো অনেকে আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে আর আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutofm@fm which is bhutofm@radioforty.fm আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই যারা দেশের বাইরে রয়েছেন তারা তো অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেনি আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutasam.rasal এই দুটো পেজে গিয়ে আপনি চাইলে ভিজিট করতে পারেন দেখতে পারেন আমাদের আজকের অতিথি কারা এবং আপনি আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে পারেন কিন্তু এখানে তো আমি এখন পরবর্তী ঘটনায় যাবো এই ঘটনাটি আমি আগেই বলেছি একটা ইমেইল এবং সেই ইমেইলটা আমি এখন পড়তে চাই খুবই অদ্ভুত একটা ইমেইল আই ডোন্ট নো আপনারা বিশ্বাস করবেন কিনা বাট একটু মন দিয়ে শুনবেন এবং আমি প্রথম যে স্টোরিটা সেই স্টোরিটা খুব অদ্ভুত ছিল আপনি অনেক কিছু মিস করেছেন জানালার পাশে দেখা যায় ওই জিনিসগুলো বললেন না আপনি এখনো তখন আপনি বেশ নার্ভাস ছিলেন বোধ হয় দ্যাটস ওয়াই আপনি জায়গাগুলো মিস করেছেন ইট ওয়াজ আ বিউটিফুল স্টোরি ইউ নো বাট সামহাও আমরা মিস করেছি ওই জায়গাগুলো অ্যান্ড আই উইল ট্রাই টু কাম ব্যাক এগেইন উইথ আমাদের ফার্স্ট চেক এগিয়ে আছে আচ্ছা দেখা যাক যাই হোক আমি এখন যেটা করব আমি এই ইমেইলটা পড়ব হ্যালো রাসেল ভাইয়া আমার নাম নুসরাত আমার বাসা রাজশাহীতে আমি আপনাদের সাথে এখন একটা স্টোরি শেয়ার করব স্টোরিটা আমার ফ্রেন্ড সাদিকাকে নিয়ে সাদিকার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে ও মেডিকেলে হার্ডওয়ার্কিং এ আচ্ছা মেডিকেল কলেজে এবং হার্ডওয়ার্কিং এবং ট্যালেন্ট হওয়ায় আচ্ছা তার মানে ওনার মেডিকেল কলেজে পড়ার ইচ্ছা ছিল এবং উনি যেহেতু অনেক প্রচুর হার্ডওয়ার্ক করেছেন এবং অনেক ট্যালেন্টেড ছিলেন দ্যাটস ওয়াই ওনার মেডিকেলে উনি চান্স পেয়ে যান বিশেষ কিছু কারণে আমি মেডিকেলের নামটা বলতে পারছি না এনিওয়ে সাদিকা যেদিন ফার্স্ট মেডিকেল কলেজ ক্যাম্পাসে যায় সেদিন ও একটা ছেলের সাথে পরিচিত হয় ছেলেটাও ওই মেডিকেলের সিনিয়র স্টুডেন্ট ছিল সাদিকা ওকে ভাইয়া বলে ডাকত পরের দিন ভাইয়া সাদিকাকে পুরো ক্যাম্পাস ঘুরে দেখাতে চায় সাদিকাও ঘুরতে রাজি হয় ঘুরতে ঘুরতে ভাইয়া সাদিকাকে একটা পুকুরের সামনে দাঁড়িয়ে তাড়াতে বলে এই পুকুরটা আমার খুব পরিচিত এবং খুব মেমোরেবল আরও বলে যে আচ্ছা একটা পুকুরের সামনে দাঁড়িয়ে বলে যে এই পুকুরটা আমার খুবই পরিচিত এবং খুবই মেমোরেবল একটা জায়গা আরও বলে যে আমাকে কোথাও খুঁজে না পেলে এই পুকুর পাড়ে তিনি আসবে এবং পুকুরটা ছিল মেডিকেল কলেজের ব্যাক সাইডে, পোস্টমর্টম বিল্ডিং এর সাইডে। সেদিন ঘুরে সাদিকা হোস্টেলে চলে যায়। এই কয়েকদিন ভাইয়ার সাথে সাদিকার বেশ ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। ভাইয়া সাদিকাকে কখনো ফোন দিত না, খুব দরকার হলে ভাইয়া ক্যাম্পাসের কেয়ার টেকারকে দিয়ে লেটার পাঠাত। একদিন রাতে কেয়ার টেকার এসে একটা লেটার দিয়ে যায়। লেটারটাতে সাদিকাকে 11:30 এই টাইমে পুকুর পাড়ে আসতে বলে। সাদিকা ভাবতে থাকে যে এত রাতে হোস্টেল থেকে বের হতে কেউ দিবে না। এমন সময় আর একটা লেটার আসে, তাতে লেখা ছিল তুমি বের হয়ে আসো, কেউ কিচ্ছু বলবে না। সাদিকা কিছু না ভেবেই হোস্টেল থেকে বের হয়ে আসে। সত্যি সেদিন কেউ তাকে বের হওয়ার জন্য কিচ্ছু বলেনি। সাদিকা পুকুরের দিকে হাঁটতে থাকে, পুকুর পাড়ে এসে দেখে ওখানে কেউ নেই। প্লেসটা বেশ নির্জন থাকায় সাদিকা একটু ভয় পায়। এমন সময় পোস্টমর্টম বিল্ডিং থেকে একটা মানুষ বের হয়ে এসে সাদিকাকে দেখে এবং ওর কাছে আসে। ওই মানুষটা সাদিকাকে বলে, তোমার মাথা কি ঠিক আছে? সাদিকা বলে, কেন, আমার তো কিছু হয়নি। মানুষটাকে বলে, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, প্লেসটা তেমন সুবিধার না। সাদিকা ওখান থেকে রাস্তায় আসে, রাস্তায় এসে দেখে ওই ভাইয়াটা দাঁড়িয়ে আছে। সাদিকা খুব রাগ হয় এবং ভাইয়ার কাছে গিয়ে খুব বকাবকি করে। ভাইয়া কোনো কিছু না বলে একটু হাসে আর বলে, আমি জানতাম মানুষটা এখন বিল্ডিং থেকে বের হয়ে আসবে, তাই আমি এই প্লেসটায় দাঁড়িয়েছিলাম। বিকজ আমি তোমাকে এখন যে কথাগুলো বলব সেটা অন্য কাউকে বুঝতে দেওয়া যাবে না। সাদিকা খুব এক্সাইটেড হয়ে শুনতে চায়। ভাইয়া সাদিকার হাতটা ধরে পুকুর পাড়ের সিঁড়িতে নিয়ে যায়। পুকুর পাড়ে যাওয়ার পর সাদিকার কাছে হাতটা জোর করে ধরে বলে, তুমি আমাকে হেল্প করো, আমার কাছে টাইম খুব কম। সাদিকা কোনো কিছু বুঝতে পারে না, ভাইয়াকে সব খুলে বলতে বলে। ভাইয়া বলে, আমি তোমাকে সব বলবো, বাট তুমি ভয় পাবে না আর আমাকে ভুল বুঝবে না। সাদিকা বলে, বলেন। ভাইয়া বলে, আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম, মেয়েটাও আমাকে খুব ভালোবাসত, বাট ফ্যামিলির ফোর্সের কারণে মেয়েটাকে অন্য কোথাও বিয়ে করতে হয়। আমি সেটা মেনে নিতে না পেরে মেয়েটার বাসায় যাই এন্ড সবাইকে আমাদের রিলেশনের কথাটা জানাই, বাট ওর ফ্যামিলি এটা এগ্রি করে না এবং এটা আগে থেকে জানত, যার জন্য আমাকে তখন কিছু বলেনি। ওর বড় ভাই আমাকে বাইরে ডিনার করতে ডাকে আমার সাথে কিছু কথা বলবে বলে। আমি কিছু মনে না করে চলে যাই এন্ড মেয়েটার ভাইয়ার সাথে দেখা করতে যাই। দেন আমি ডিনার শেষ করে মেডিকেল ক্যাম্পাসের দিকে আসতে থাকি, কিন্তু হঠাৎ করে আমার শরীর খারাপ হয়ে যায়। দেন আমি এই পুকুর পাড়ে এসে পড়ে যাই এবং আমি সব কিছু কেমন যেন অন্ধকার দেখতে থাকি। কিছুক্ষণ পর আমাকে কিছু মানুষ মেডিকেলের দিকে যাওয়ার জন্য ট্রাই করে, বাট আমি এখানেই মারা যাই। আমার বডিটা মর্গে রাখা আছে। দুদিন পর আমার বডিটাকে পোস্টমর্টম করা হবে। আমি এটা চাই না। তুমি আমার ফ্যামিলিকে বুঝাও এবং আমাকে দাফন করার ব্যবস্থা করো প্লিজ। এই সব কথা শোনার পর সাদিকা এখানেই সেন্সলেস হয়ে যায়। সাদিকাকে সকালে ওর হোস্টেলের সামনে পাওয়া যায়। সেন্স ফেরার পর সাদিকা সব কথা আমাদের সব ফ্রেন্ডদের খুলে বলে। স্টোরিটা সত্যি কিনা জানার জন্য সাদিকা এবং আমরা একটা ডোমকে নিয়ে মর্গে যাই। দেন একটা বডির সামনে গিয়ে আমরা ওর ফেসটা দেখতে চাই। দেখার পর সাদিকা ভয়ে খুব কাঁদতে থাকে আর বলে এটাই সেই ভাইয়া, এন্ড সাদিকা আবারও সেন্সলেস হয়ে যায়। সাদিকা নর্মাল হওয়ার পর আমরা একটা স্যারের হেল্প নিয়ে পোস্টমর্টমের ওই ভাইয়াটার ডকুমেন্ট চেক করি, এন্ড পোস্টমর্টমের পরে ক্যান্সেল করা হয় এন্ড ভাইয়াকে দাফন করা হয়। দাফনের কিছুদিন পর সাদিকা ভাইয়াকে নিয়ে একটা স্বপ্ন দেখে এন্ড সাদিকা স্ট্রোক করে। সাদিকা এখন মানসিক পেশেন্ট, ও কয়েক বছর আগে থেকে ডক্টরের অবজারভেশনে আছে। এটাই ছিল সাদিকাকে নিয়ে আমার স্টোরি। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি জানি না স্টোরিটা কতটা সত্যি কতটা মিথ্যা, বাট স্টোরিটা খুব অদ্ভুত এবং স্টোরিটার কিছু কিছু ব্যাপার আছে। আমি মাঝে মাঝে ভাবি এই জিনিসটা, যে হঠাৎ করে থাকে না যে একটা শব্দ আমরা শুনি তারপরে সেই শব্দ হারিয়ে যায়, একটা মানুষকে আমরা দেখি এক মুহূর্তের জন্য তারপরে সেই মানুষটাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এখন যদি হয় যে আমাদের এই ওয়ার্ল্ড আর প্যারানর্মাল ওয়ার্ল্ড দুটো হয়তো একই ভাবে একই সমান্তরালে চলছে, বাট আমরা ওটা বুঝতে পারছি না। মানে আমরা তো মাত্র তিনটা ডাইমেনশন দেখতে পাই, রাইট? তো আমরা হয়তো প্যারানর্মাল ওয়ার্ল্ডের কোনো কিছু উপলব্ধি করতে পারছি না, বাট এটা তো আছে। আপনার চারপাশে তো অনেক কিছুই আছে। আপনার চারপাশে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক আছে, রেডিও ফুর্তির নেটওয়ার্ক আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি তো এগুলো উপলব্ধি করতে পারেন না, কিন্তু আপনি যখন কানেক্টেড হন তখন তো আপনি বুঝতে পারেন যে এই ঘরের মধ্যে নেটওয়ার্ক আছে। তাহলে আপনি শুনছেন কিভাবে, রাইট? আপনার ঘরের মধ্যে আপনার ওয়াইফাই কানেকশন আছে এবং তার নেটওয়ার্ক আছে, তো আপনি সামহাও কানেক্টেড হতে পারেন না। কখনো কখনো কি এরকম হয়, আমার মাঝে মাঝে মনে হয় যে ওই ওয়ার্ল্ডের সাথে আমরা কানেক্টেড হয়ে যাই, এই জন্য অদ্ভুত কিছু দেখে ফেলি। আবার যখন ওই ওয়ার্ল্ড থেকে রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসি বা বর্তমান ওয়ার্ল্ডে ফিরে আসি তখন আর দেখতে পাই না, তখন সবকিছু নর্মাল লাগে। এই মুহূর্তে জিনিসটা আমি দেখলাম, এই মুহূর্তেই আবার তার পর মুহূর্তেই সেই জিনিসটা সেখানে নাই, তখন আমরা বলি যে একটু আগেই এই মানুষটা এখানে ছিল, একটু আগেই এই মানুষটাকে এখানে যেতে দেখেছি, হাঁটতে দেখেছি, একটু আগে জানালার সামনে একটা কালো ছায়া ছিল, একটা কালো অভাব ছিল, এবং আমি যখন ভয় পেয়ে জানালা বন্ধ করে দিই, খুলে দেখি সবকিছু ঠিক। কে জানে ওই মুহূর্তের জন্য, ওই সময়টার জন্য আপনি ওই ওয়ার্ল্ডের সাথে সামহাও কানেক্টেড হয়ে গিয়েছিলেন, হতেই পারে, রাইট? কি মনে হয় আপনার জানিয়ে আমাকে SMS করতে পারেন, এবং আমি ডেফিনেটলি SMS গুলো পড়তেও চাই। জানিয়ে আমাকে SMS করতে পারেন, ফেসবুকে আমরা এই ব্যাপার নিয়ে শেয়ার করতে পারি, এবং আপনার যদি মনে হয়, আপনি জাস্ট এক মুহূর্ত চিন্তা করুন, আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসবো এর মধ্যে, এবং চিন্তা করুন আপনারা যে সেই প্যারানর্মাল ওয়ার্ল্ড, প্রত্যেকটা মানুষের প্যারানর্মাল ওয়ার্ল্ড হয়তো কাছাকাছি হলেও একরকম হবার সম্ভাবনা কম। আপনারা কিন্তু আমাদেরকে ইমেইল করে জানাতেও পারেন যে যেই মুহূর্তে আপনি প্যারানর্মাল ওয়ার্ল্ডের কথা চিন্তা করেন, যেই মুহূর্তে প্রত্যেকটা মানুষের একটা আলাদা ভয়ের জগৎ আছে, যখন সে চিন্তা করে ভয় পায় তখন সেই জগতে প্রবেশ করে, এবং প্রত্যেক মানুষের, কোনো মানুষের জগতের মধ্যে খালি মৃত মানুষ, কোনো মানুষের জগতের মধ্যে শুধু সাপ, কোনো মানুষের জগতের মধ্যে শুধু অন্ধকার, কোনো মানুষের জগতের মধ্যে শুধু কবর, কোনো মানুষের জগতের মধ্যে হয়তো কিছুই নেই, শুধু শূন্যতা। তো এই ব্যাপারগুলো তো ঘটেই প্রত্যেকটা মানুষের। তো আপনার ভয়ের জগৎ বা আপনার প্যারানর্মাল ওয়ার্ল্ড, এটা নিয়ে আপনি যদি চিন্তা করেন, কি কি চিন্তা আপনার মাথায় আসে, কি কি জিনিস আপনি দেখতে পান, আমাদেরকে জানিয়ে দিন, এবং এই ঘটনাটা কেমন লাগলো সেটাও জানাবেন। আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি, and don't stop the footy.
Boot FM, the night comes alive with Gramophone.
ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় ভিডিও ফুটেজ পয়েন্ট ওয়ে FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে আরিফিন রিমন SMS করেছেন রাজশাহী থেকে, যে ভাই আমি আমার ফ্রেন্ডরা ওই পুকুর পাড়ের মাঠে ক্রিকেট খেলি, স্টোরিটা আগেও শুনেছি অনেক ভয়ের। সো এখন আপনি কি বলবেন তাহলে, এখন আপনার কি বলার আছে? লামিয়া এলিফ্যান্ট রোড থেকে লিখেছেন যে স্টোরিটা অসম ছিল, খুবই ডিফারেন্ট ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে রাজা কিসম এস করেছেন, আমাদেরকে মাসুদুর লিখেছেন যে ঘটনাটা ভালো লাগলো, আমাদেরকে আবির এবং তার ওয়াইফ মিষ্টি লিখেছেন, শুনছি ভূত আসাম বাঁধন বগুড়া থেকে লিখেছেন যে বগুড়াতে কবে আসবেন, আমরা খুব তাড়াতাড়ি আসবো। আমাদেরকে মাহিন লিখেছেন যে আপনার ফ্যামিলি কি বলে ভূত আসাম সম্পর্কে, আমার ফ্যামিলি কি বলে ভূত আসাম সম্পর্কে, ভয় পায়। বাপ্পি আমাদেরকে এসএমএস করেছেন, আমাকে যারা আমার ফ্যামিলি এবং আমার ফ্রেন্ডস তারা বলে যে ভূত আসাম ভয় লাগে, এছাড়া আর কিছু না। তো আচ্ছা, আমরা একটু ফোন এসছে আমাদের কাছে, আমরা করেছি আর কি, সেই ফোনে আমরা একটু কথা বলে নিই আমাদের একজন পুরনো লিসেনার যিনি এই মুহূর্তে মিডল ইস্টে আছেন, এবং আমরা সরাসরি মিডল ইস্টে তার সাথে কানেক্ট করবো এখন আপনাদেরকে। হ্যালো, আসসালামু আলাইকুম জুনায়েদ, কেমন আছেন? আপনারা কিভাবে কালেক্ট করেন যদি বলতেন আমাদেরকে?
বেসিক্যালি আমাদের যেহেতু রিসার্চ, আমরা অনেক রিসার্চ করি, আমরা প্রত্যেকটা সিটি আমরা কিছু লোকাল দেখা করি, তারপর কিছু প্যারানোমাল স্পেশালিস্ট। তো আমাদের একটা টিম আছে, লাইক উই আর ফাইভ, আমাদের পাঁচ জনের টিম আছে। আমরা অনেক রিসার্চ রিসার্চ করে জায়গা ফাইন্ড আউট করি, এন্ড ইউ নো রাইট, এভরি সিটি হ্যাজ সাম স্টোরিজ,
রাইট? ট্রু। এন্ড ওয়াই ডু ইউ লিভ, মানে এখন যে জায়গাটা বলেন সেই সিটির নামটা যদি জানতে চাই, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সিটি, এন্ড আপনার ফ্রেন্ড যারা আছেন তাদের নামও যদি আমি জানি।
হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। এবং তারা কোন তাদের ন্যাশনালিটি কি সেটাও যদি একটু জানাতেন।
হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, সব বলছি। আমরা এখন অ্যাপারেন্টলি আমরা কিন্তু জেদ্দার, আমরা জেদ্দায় থাকি সবাই। আমরা তিনজন বাংলাদেশি আছি, দুইজন বাংলাদেশি বলতে গেলে একজন ইন্ডিয়ান বাই ন্যাশনালিটি, আর একটা আমার নাম সবাই জানেন আলহামদুলিল্লাহ। আর একটা ফ্রেন্ড আছে, সে জেদ্দারি ওয়ালা, সে খুব রিলিজিয়াস পার্সন, ও ইন্ডিয়ান ন্যাশনালিটি, ইজ ফ্রম হায়দ্রাবাদ
বেসিক্যালি,
ইন্ডিয়ান আর কি, ইজ ফ্রম হায়দ্রাবাদ। আর একটা ফ্রেন্ড আছে, ইজ ইজিপশিয়ান। আরো দুটা ফ্রেন্ড আছে, হি সৌদি বাই ন্যাশনালিটি, দে আর সৌদি। আরেকটা ফ্রেন্ড বাংলাদেশি আছে,
আপনার ফ্রেন্ডরা যেহেতু বিভিন্ন দেশের, সুতরাং বিভিন্ন দেশের বিভিন্ন রকমের মানে ডিফারেন্ট টাইপ অফ স্টোরিজ আমরা পাবো আপনার কাছে ভেরি সুন।
ইনফ্যাক্ট আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, নেক্সট উইক আমরা ইজিপ্ট ফ্লাই করতেছি।
আচ্ছা,
আমরা কায়রো যাব।
জি,
তো আমরা ওখানে তিনটা লোকেশন সিলেক্ট করে রাখছি, সো আই হোপ
আপনার ট্রিপ অনেক ভালো হোক এবং আপনি খুব সেফলি আবার ফিরে আসেন। থ্যাংক ইউ ভেরি মাচ, কথা হবে আপনার সাথে। Alright, that was Junaid from KSA. And আমরা আবারও ফিরে যাবো ঘটনায়। আমাদের এখানে যে আমাদের আমাদের যে প্রথম অতিথি ছিলেন, তিনি তার ঘটনার কিছু অংশ ওই সময় মিস করেছিলেন। আপনি একটু বলেন তো, তারপরে ওই যে আপনার ঘটনাটা ঘটলো, ওই যে ছেলেটার কথা বলছেন, কবর দেখে আসার পরে, তারপরে ওনার বাসায় ফিরে আসার পরেও তো নানা ধরনের প্রবলেম হতো, সেই প্রবলেমগুলো কেমন ধরনের প্রবলেম ছিল?
জি ভাইয়া, ওর সমস্যাগুলো হয়তো ওই যে বলছি যে, সে প্রথমত হচ্ছে সে রাতে ঘুমানোর পরেও বাথরুমে যাওয়ার একটা
বারবার ঘুম ভাঙত এবং বাথরুমে যেত, আর
জিনিসগুলো দেখতই তো সে এরকম।
স্বপ্নে কি কি দেখতো
আপনার? অনেক সিলের মতো অনেক বড় একটা কালো পাখি এসে আঘাত করতো আর কি, কামড় মারতো।
মানে চিলের মতন বড় একটা পাখি স্বপ্নে এসে কামড় দিত, এটা কি সে ঘুম থেকে ভাঙার পরে সে ব্যথা অনুভব করতো বা এরকম কোনো কিছু?
এরকম কিছু ভাই অবশ্য আমি তার
দিকে জানেন না। আচ্ছা, আপনি অবশ্য এটা মানে জানেন না। দেখেন, আমরা বলি যে গল্প না, এগুলো ঘটনা, উনি কিন্তু বলতে পারতেন এরকমই এরকমই, মানে খুব কিছুটা তো বলে দেওয়াটা খুব ইজি ছিল, বাট উনি জানেন না উনি। হ্যাঁ সেটাই তো, এখন আমাকে একটু বলেন তো যে উনি ওই যে আপনি যে মাঝে মাঝে বলেন যে জানালা খুললে উনি কি দেখতেন তারপর থেকে?
ও জানালা খুলে মানে বলছেন যে ঘুমের ঘরে এরকম ঘুম ভাঙছে, যখন সে ভয় পাওয়ার স্বপ্নে দেখার পরে, ভয় পাখিটা স্বপ্নে দেখার পরে তার ঘুম ভাঙছে, ঘুম পাওয়ার পরে সে এরকম মানে অনেক গরম লাগছে, গরম লাগার পর সে জানালাটা খুলছে আর কি। জানালা খোলার পরে সে দেখলো যে কালো একটা কিছু যে ওই জানালার পাশ থেকে সরে গেছে। তো সে প্রথমে ঘুম থেকে উঠার পরে বাচ্চা যেটা হয়তো তার চোখের বা মনে একটা ভুল ধারণ হতে পারে, সে জানলাটা খুলে ভালোভাবে জানলার পাশে মুখটা নিয়ে দেখে যে সত্যি কালো একটা মানে খুব বিভৎস একটা চেহারার কেউ দাঁড়ানো। দেখার পরে সে অনেক ভয় পাইছে, ভয় পাওয়ার পর অনেক চিৎকার করছে। চিৎকার করার কারণে তার মা বাবা চলে আসছে, মা বাবা চলে আসছে তো বলছে যে কি কি সমস্যার কারণে এগুলো হয়েছে। তো পরে তোর মা বাবার সাথে এগুলো বলছে আর কি।
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ
রাসেল ভাই। আরেকটা হচ্ছে যে এই এই ঘটনা রিলেটেড মানে এই মানে ওদের যে চলাচলের রাস্তা, ওখানে ওই ও যখন আমার সাথে ঘটনাগুলো শেয়ার করেছিল তখন পাশে আরেকটা ছেলে ছিল, ও বলছে ওই রাস্তায় গরুর বাছুরের আকারে এরকম একটা কিছু আছে। ওখানে ওদের এখানে একটা স্কুল আছে, ঠিক আছে। আমাদের বাজারে আরেকটা ডাক্তার আছে, উনি একদিন রাতের বেলায় ওখানে ওই পশু ডাক্তার আর কি, উনি রাতের বেলায় গরুর ওখানে একটা গরুর সমস্যা হওয়ার পরে ওখানে গেছে। উনি ওই স্কুলের কাছে যখন আসছে ওই হুন্ডা দিয়ে গেছে, ওনার বাইক আছে, ওনার ওই জিনিসটা ওনার একদম বাইকের সামনে পড়ছে, পড়ার কারণে বাইকে আলো হেডলাইট নিভে গেছে। নিভে যাওয়ার পরে উনি ওখানে অনেক ভয় পেয়েছে, ভয় পাওয়ার পরে আবার হঠাৎ কোথায় একটা মানুষ আসছে, মানুষ আসার পরে ওনার তখন আবার সেলফ দিয়েছে বাইক স্টার্ট হয়ে আপনার হেডলাইট জ্বলছে। এই তো ওই রাস্তায় এই ছোট যে বাসের ঘটনা বলছে, এইটা এই জিনিসটা অনেকেই দেখছে। সেই জিনিসটা আমি অনেক মানে আমি তো এখানে আসবো তখন এই কারণে ওইভাবে জিজ্ঞাসা করি নাই, তো এটা ওই সম্পর্কে আমি
পরে আমরা অডিও ক্লিপে যাব এখন, এবং আমরা অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই পুরোটা সময় থাকবেন, এবং আমাদের কাছে ডিফারেন্ট এবং বেশ ভালো ভালো কিছু অডিও ক্লিপ রয়েছে। আমরা প্রথম অডিও ক্লিপটি শুনে ফেলি। ইন দ্য মিন টাইম আমাদের এসএমএস করতে ভুলবেন না, মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেইল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafm@radiofurti.fm which is bhutafm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন সরাসরি, আর আমাদের ফেসবুক পেজ অবশ্যই ভিজিট করবেন www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutafm.rasel। কিছুক্ষণের মধ্যে আমরা কমেন্ট পড়ব ইনশাল্লাহ। সো আরেকটা জিনিস, আপনারা ঘটনার সঙ্গে এখন দেশের বাইরে থাকলেও আপনারা আপনাদের ফোন নাম্বার জানিয়ে দিতে পারেন, এবং আপনারা যদি ইন্টারেস্টেড হন উই ক্যান কল ইউ এবং আপনার সাথে লাইভ কথা বলতে পারি, এবং আপনি যে ঘটনাটা আপনার কত ঘটনাটা কতটা অথেন্টিক সেইটা জানানোর আপনি কিন্তু একটা সুযোগ পাবেন থ্রু দিস কনভারসেশন, রাইট? সো আমরা এখন চলে যাচ্ছি ছোট্ট একটা ঘটনায় যেটা একটা অডিও ক্লিপ, এবং তারপর আবারও ফিরে আসবো। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
হ্যালো রাসেল ভাই, আমার নাম কুমার গৌরব চক্রবর্তী, আমি ইন্ডিয়া থেকে বলছি। দীর্ঘদিন ধরে ভাবছিলাম যে একটা ভয়েস ক্লিপ পাঠাবো, কিন্তু সময় করে না উঠতে পারে, আমার একটু দেরি হয়ে গেল। তা আজকে হঠাৎ এই মুহূর্তে এখন বাজে রাত 4:50 আমার খুব ইচ্ছে হলো, বুঝলাম শুনছিলাম ইউটিউবে, তা ইচ্ছে হলো একটা ভয়েস ক্লিপ পাঠাবো। তাই বেশি কথা না বাড়িয়ে আমার মন্দির গল্পে আসি, কিন্তু সেই গল্প বলার আগে কিছু ঘটনা আছে যেগুলো বলাটা খুব প্রয়োজন। আমার বয়স এখন 30, তা হঠাৎ আমার জীবনে ঘটে যাওয়া প্রচুর ঘটনা আমি অভিজ্ঞতা অর্জন করেছি। আমি আজ যে ঘটনাটা শেয়ার করব সবার সঙ্গে এবং আপনার সঙ্গে স্পেশালি, এই ঘটনাটা আমার সাথে ঘটে আমার বাবার মৃত্যুর পর, কিন্তু ঘটনার সূত্রপাত বাবার মৃত্যুর আগে থেকে। আমার বাবার কিডনি ডিজিজ ছিল এবং বিজনেসের জন্য ওনাকে বাংলাদেশেও যেতে হতো প্রচুরবার, উনি ওখানে থাকতেন ম্যাক্সিমাম সময়টা, আর আমি পড়াশোনার সূত্রে ছোটবেলা থেকে ইন্ডিয়াতে বড় হয়েছি। বাবার কিডনি ডিজিজ ধরা পড়ার পর আমরা ইন্ডিয়াতে সিমস মানে বেলোরে যাই বাবার ট্রিটমেন্ট করাতে। আনফর্চুনেটলি ওখানে বা ফর্চুনেটলি ওখানে যাওয়ার উইদিন 2 days আমরা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাই এবং ডাক্তার দেখানো হয়ে যায়। তা আমাদের বাজেট এবং সময় আমরা প্রায় 15 দিনের এস্টিমেট করে গেছিলাম। তা ডিসাইড করলাম যে সময়টা নষ্ট না করে আমরা কন্যাকুমারিকায় ঘুরতে যাব। কন্যাকুমারিকাতে ঘুরতে চলে যাই আমরা। আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন কিন্তু একদমই শৌখিন ছিলেন না। একদিন যেটা হয় কন্যাকুমারী থেকে ফেরার ঠিক আগের দিন আমরা দুপুরে আমি আর মা হোটেলে রয়েছি, আমরা টিভি দেখছিলাম আর বাবা একটু এমনি ঘুরতে বেরিয়েছিল বাইরে। তো বাবা যখন ফিরল হোটেলে দেখলাম বাবার হাতে কিছু একটা রয়েছে, একটা পেপারে মোড়ানো কিছু একটা জিনিস আমি জিজ্ঞেস করলাম এটা কি। বাবা সেটা খোল খুলে আমাদেরকে দেখালেন জিনিসটা কি, প্রায় 5 ফুট লম্বা এবং 3 ফুট চওড়া একটা বাঁশের চৌচ মানে বাঁশের ছাল, সেটা দিয়ে তৈরি একটা ম্যাট এবং সেই ম্যাটের উপরে একটি হাতে আঁকা ছবি। ছবিটা যেটা হবে সেটা হচ্ছে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এবং সেই ব্যাকগ্রাউন্ডে একজন মহিলা, ট্রাইবাল মহিলা, কালো, ওনার গায়ের রং কালো, সাদা শাড়ি এবং লাল পাড়, উনি দাঁড়িয়ে আছেন এবং ওনার ঠিক দুটো হাত বুকের কাছে জড়ো করা এবং সেই হাতের ওপর একটি জ্বলন্ত প্রদীপ। ছবিটা আঁকা হয়েছিল এরকম ভাবে যে প্রদীপটা জ্বলছে এবং প্রদীপের আলোয় ভদ্রমহিলা বা ছবির যে মহিলা ওনাকে ঠিক যতটা দেখা যায় অতটাই দেখা যাচ্ছে। আমার জীবনে দেখা ওটা একটা সেরা হাতে আঁকা ছবি এবং সবথেকে মজার ব্যাপার হলো এবং সবথেকে সাসপেন্স এবং সবথেকে আকর্ষণীয় ব্যাপার হলো, আপনি যদি অন্ধকার ঘরে ঢোকেন এবং সেখানে যদি সেই ছবিতে টাঙানো থাকে আপনি ছবিটা দেখতে পাবেন, আপনি ছবিটা বুঝতে পারবেন কোথায় রয়েছে। খুব ভালো লাগলো জিনিসটা, আমরা নিয়ে এলাম ছবিটা, টাঙানো হলো আমাদের ঘরে, আমাদের বাসার ঘরে। আমার বন্ধু বান্ধবরা দেখলো, প্রত্যেকে প্রশংসা করলো ছবিটা। তখন বাবা সুস্থ ডাক্তার বললেন যে আপনি ওকে আছেন, আপনি শুধু নিয়ম মেনে চলুন, শরীর ঠিক থাকবে আর শরীর খারাপ হবে না আশা করা যায়। আমরা খুব খুশি যে ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু ঘটনাটা যেরকম হলো, বাবা আমাদের এখানে পৌঁছে দিয়ে বাবা আবার বাংলাদেশ চলে যান এবং সেখানে চলে যাওয়ার পরে উইদিন 2 ডেজ আমাদের কাছে আবার খবর আসে যে বাবার শরীরটা খুব খারাপ, সিরিয়াস কন্ডিশন অ্যান্ড হি ওয়াজ হসপিটালাইজড। তা এখান থেকে মার যাওয়াটা খুব প্রয়োজন ছিল, মা চলে যায় বাবার ওখানে, আমি একা ছিলাম বাড়িতে তখন। তা আমাদের বাড়িটা 3 তলা বাড়ি এবং প্রায় 8টা ঘর আছে, আমি একাই ছিলাম বাড়িতে। একটু পুরনো বাড়ি, মানে 1947 সালে তৈরি একটি বাড়ি, কিন্তু ডেকোরেট করানো হয়েছিল পরে। নিচের ঘরে আমি থাকতাম, মানে যে ঘরে ছবিটা টাঙানো ছিল ঘরে ঠিক পিছনের ঘরটাতে আমি থাকতাম। ঘটনা হলো যেটা, একদিন রাত্রে মা তখন ওখানে, আমি একা শুয়েছি, আকাশ পরিষ্কার, খুব গরম পড়েছিল সেদিন আমার মনে আছে, আমি জানলা খুলে শুয়েছিলাম এবং মাঝরাত্রে হঠাৎ কিছু একটা শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। তখন আমি মোবাইলে চেক করি, সময়টা 2:20 এক্স্যাক্টলি 2:20, বাইরে মুষলধারে বৃষ্টি যাকে বলে ঠিক এক্স্যাক্টলি সেরকম একটা পরিবেশ এবং সেই সঙ্গে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। আমি ঘর অন্ধকার এবং জানলা দিয়ে সে বিদ্যুতের আলো ঢুকছে এবং যখন বিদ্যুৎ চমকাচ্ছে আমি দেখতে পাচ্ছি বৃষ্টিটা এবং আমার বাড়ির পাশেই একটা বড় স্কুল, যেটা আমাদের এখানে সব থেকে বড় স্কুল, স্কুলের গাছগুলোর মধ্যে একটা অদ্ভুত সুন্দর দেখতে লাগছে পুরো ব্যাপারটা। আমি চোখ খুলে তাকিয়েছিলাম, বিছানাতে শুয়েছিলাম, সাউন্ডটা কিসের হলো সেটা বুঝলাম যে হয়তো বাজের আওয়াজ আমার ঘুমটা ভেঙেছে। কিন্তু তখনই আমাদের 3 তলার যে ছাদের দরজা সেটা একটা লোহার দরজা, আমার মনে হলো সেই লোহার দরজার মধ্যে কেউ সজোরে আঘাত করছে। আমি বুঝতে পারলাম যে এটা কি বাজের আওয়াজ হলো নাকি আমি ঠিক শুনলাম, এটা ভাবতে ভাবতে আবার সাউন্ডটা হলো উপর থেকে। তা আমি বুঝতে পারলাম যে হয়তো বাড়িতে কোনো চোর এসছে বা ডাকাত এসছে, কেন আমাদের দিকে তখন একটা প্রবলেম ছিল, এখন সেটা একদম নেই। আমি প্রিপেয়ার ছিলাম, আমি প্রচণ্ড সাহসী ছিলাম ছোটবেলা থেকে, এর আগেও চোরের ঘটনা ঘটেছে সেটা আলাদা ব্যাপার বলছি না কিছু। তা আমি উঠেছি বিছানা থেকে, আমি লাইট চালাইনি, আমি অন্ধকারে আমার ঘরের দরজাটা দুপাল্লার দরজা আমি একটা পাল্লা খুলে এবং হাতে একটা মোটা লাঠি ছিল সেটা নিয়ে আমি অন্ধকারে দাঁড়িয়েছিলাম। তখন ছাদের দরজাটা থেকে যে আওয়াজটা এলো আমি স্পষ্ট বুঝতে পারলাম যে কিছু একটা সজোর আঘাতে ছাদের দরজাটা ভেঙে ফেলা হয়েছে। তখন ঘাটে একটু ভারী হয়ে গেল, আমি বুঝলাম যে না, আমি কোনো বিপদের সম্মুখীন হতে চলেছি বা হতে পারি, হয়তো বা নিজেকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে চলে এলাম, আমাকে যদি বাঁচতে হয় তাহলে হয়তো আমাকে লড়তে হবে। আচ্ছা, এখানে একটু সিনারিওটা বলা দরকার, আমি যে দরজায় দাঁড়িয়ে আছি, দরজার ঠিক আমি যেখানে দাঁড়িয়েছি তার 1 হাত দূরে শুরু হচ্ছে আমাদের ছাদে যাওয়ার সিঁড়ি। সিঁড়িটা পাক খেতে খেতে উঠেছে এবং সিঁড়ির যে রেলিংটা, সেই রেলিংটা লোহার এবং রেলিং হাত রাখার যে জায়গাটা সেটা পুরোপুরি লোহার। তো আমি সুইচ বোর্ডে একটা সুইচের উপর হাত দিয়ে দাঁড়িয়ে আছি যে যেটাই আসুক না কেন সে তো আমাকে দেখতে পাবে না, তো অন্ধকারে সে যখন আমার রেঞ্জে আসবে আমি তখন লাইটের সুইচটা দিয়ে আমি তাকে আক্রমণ করব, যাতে সে আমার কিছু করার আমি তাকে অ্যাটাক করতে পারি। এরকম একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং আমি স্পষ্ট শুনতে পাচ্ছি হাতে আংটি পরা একটা হাতে যদি লোহার রেলিং এ হাত রাখা হয় তাহলে কি যে সাউন্ডটা আসে টং টং টং, ঠিক এরকম একটা সাউন্ড রুমে আসছে ছাদের শীর্ষ থেকে আমার দিকে। এবং অত বৃষ্টির মধ্যেও অত বাজের শব্দের মধ্যেও আমি স্পষ্টভাবে সেই আওয়াজটা শুনতে পাচ্ছিলাম এবং সেই আওয়াজ শুনে আমি তার পজিশনটা বুঝতে পারছিলাম। সে এখন কোথায় রয়েছে, সিঁড়ির ঠিক কোন জায়গায় রয়েছে, সে এখন দোতলার ঘরের সামনে রয়েছে, সে এখন দোতলার বারান্দা দিয়ে আসছে, সে এখন ঠাকুর ঘরের দিকে নামছে, পুরোপুরি তার প্লেসমেন্টটা আমি বুঝতে পারছিলাম। তা যখন লাস্ট টার্ন, আমি কিন্তু তখন তাকে দেখিনি, যখন লাস্ট টার্ন যে এই টার্নটা নেওয়ার পরে আমি তাকে দেখতে পাবো সেরকম একটা জায়গায় আসার পরে আমার চোখ প্রস্থিত জেহানটাকে দেখতে পেতে পারি সেদিকে তাকিয়ে আছে। এবং ঠিক তখনই ওখানে একটা অবয়ব সে দাঁড়ালো অন্ধকারে, আমি বুঝতে পারলাম যে একজন মানুষ রয়েছে সেখানে। হঠাৎ যেটা ঘটলো সেটা খুব আনএক্সপেক্টেড ছিল, আমি হয়তো আনকনসিয়াসলি আমার হাতে চাপ লেগে লাইটের সুইচটা যায় অন হয়ে এবং সেখানে দাঁড়িয়ে থাকা জিনিসটিকে আমি দেখতে পাই। দেখি আমার সামনের ঘরে টাঙানো সেই ম্যাটের মহিলা আমার থেকে ঠিক 15-20টা সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে এবং নেমে আসছে ধীরে ধীরে। আমি যে সেখানে দাঁড়িয়ে আছি এবং সেখানে যে লাইট জ্বললো আমার প্রেজেন্সটাকে সে পাত্তাই দিল না, আমার দিকে তাকালো না পর্যন্ত, তখন আমার শরীরটা ভার হয়ে গেছে, ভয় কাজ করছিল, ব্ল্যাক আউট হয়ে গেছে, আমার কোনো ফিলিংস কাজ করছিল না সেই মুহূর্তে। আমি এক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে আছি, সেই মহিলা, সে ছবির মহিলা, সে আঁকা ছবিটা জীবন্ত হয়ে আস্তে আস্তে নেমে আসছে নিচের দিকে। আমার তখন তাকে কিছু করার নেই, আমার শরীর ভার হয়ে গেছে। সে আমার সামনে সিঁড়ি দিয়ে নেমে এসে ঠিক এক হাত দূর দিয়ে আমাকে ক্রস করে বৃষ্টির মধ্যে ঘরের বাইরে বেরিয়ে গেল। কতক্ষণ আমি ওখানে আমাকে দাঁড়িয়ে ছিলাম আমি জানি না, যখন সেন্স ছিল আমি দেখলাম আমার হাতের যে লাঠিটা ছিল সেটা পড়ে গেছে আমার হাত থেকে এবং আমি ওরকম ভাবেই দাঁড়িয়ে আছি, বা হাতটার উপরে ভর করে মেনলি বা হাতটা পুরো অসাড় অবশ হয়ে গেছে। আমি আস্তে করে হাতটাকে সেখান থেকে সরালাম, সরিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে ভাবছি এটা কি হলো আমার সঙ্গে। হেঁটে যেয়ে দরজাটা দেখি দরজাটা বন্ধ করবো সে সাহসটা আমি পাচ্ছি না। যাই হোক গেলাম, দরজাটা বন্ধ করার সময় মনে করলাম আমি তো সবার সময় নিজের হাতে তালা মেরে শুয়েছিলাম, তাই এই দরজার তালাটাই বাকি করলো। যাই হোক, তখন আর কিছু ভাবতে ভালো লাগছিল না এবং ছাদের দরজাটা আদৌ ভেঙে রয়েছে কিনা বা ঠিক রয়েছে কিনা দেখার বিন্দুমাত্র সাহস আমার মধ্যে তখন ছিল না। আমি সেই দরজাটাতে তালা মারি নিচের দরজায় এবং সোজাসুজি চাবিটা নিয়ে আমার ঘরে চলে আসি। এখানেও বলে রাখা দরকার, চাবিটা কিন্তু আমাদের সিঁড়িতেই রাখা হতো, আমি সেই সিঁড়িতে তখন চাবিটা রাখিনি। আমি চাবিটা নিয়ে সোজা ঘরে আসি, দরজা বন্ধ করি, বালিশের তলায় চাবিটাকে রাখি এবং বালিশের মাথা দিয়ে চোখটা বন্ধ করার পরে আমার কিছু মনে নেই। পরের দিন সকাল 11টার সময় আমাদের যিনি কাজ করতেন বাড়িতে উনি বেল বাজিয়ে আমাকে ঘুম থেকে তোলেন। আমি ঘুম থেকে উঠি, ওঠার পরে আমার তখন কিচ্ছু মনে নেই। মার ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে উনি যেন বারবার আমাকে পোক করেন বিছানাটা গুছিয়ে দেওয়ার জন্য, যেমন উনি পোক করছিলেন আমাকে বারবার বলছেন বিছানাটা গোছাও বিছানাটা গোছাও কুমার তুমি। আমি বিরক্ত হয়ে বিছানাটা গোছাতে যাই, গোছাতে গিয়ে যখন মাথার বালিশটা সরাই দেখি চাবিটা ওখানে রাখা রয়েছে। তখন পুরো ঘটনাটা আমার চোখের সামনে আবার ভেসে উঠল। আমি তখন ভাবছি যে কালকে রাত্রে যে ঘটনাটা ঘটলো আমার সঙ্গে সেটা কি স্বপ্ন ছিল? হ্যাঁ স্বপ্ন ছিল, কিন্তু যদি স্বপ্ন হয় তাহলে চাবিটা বালিশের তলায় কি করে এলো? তখনই ছুটে যাই ছাদের সিঁড়ির দিকে, এদিকে ছাদের দরজা একদম যেরকম ভাবে আমি বন্ধ করেছিলাম ওরকম ভাবে বন্ধ রয়েছে। এই ঘটনাটার কোনো উত্তর বা কোনো সলিউশন বা কোনো কনক্লুশন আমি খুঁজে পাইনি এখনো। যদি সম্ভব হয় আমাকে বলবেন এটা কি হয়েছিল দিনকে আমার সঙ্গে। আজকে শুধু এই ঘটনাটি পাঠালাম, আমার সাথে এরকম প্রচুর 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 ঘটনার অভিজ্ঞতা আছে। যদি আপনাদের ভালো লাগে এই ঘটনাটা তাহলে আমি আরো ঘটনা পাঠাবো যেগুলো আমার নিজের সঙ্গে ঘটা। ধন্যবাদ রাসেল ভাই।
ভূত FM, the night comes alive with Gramophone.
বলছিলেন অরূপ কুমার চক্রবর্তী। তো উনি ঘটনা শেষ করেছেন একটা প্রশ্ন দিয়ে, যেটা উনি আসলেই মানে আসলেই ব্যাপারটা ঘটেছিল নাকি ওনার মনের ভুল ছিল। আমরা সবচেয়ে বেশি ভুল করব যদি আমরা এই বিষয়ে মন্তব্য করতে চাই সায়েন্সকে কাজে লাগিয়ে, বিকজ সায়েন্স আর এই সমস্ত জিনিস পুরোপুরি ডিফারেন্ট দুটো জায়গা থেকে চিন্তা করার ব্যাপার। সায়েন্সে প্রতিটা জিনিস বারবার ঘটতে হয়, প্রতিটা জিনিসের প্রমাণ দিতে হয়, প্রতিটা জিনিসের প্রমাণ লাগে, এবং আপনার একটা জিনিস যখন বারবার 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 ঘটবে, প্রতিবার যখন একইভাবে ঘটবে, তখন সেটাকে আপনি বলতে পারেন বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারেন। বাট এই মুহূর্তে আছে, এই মুহূর্তে নাই, এটা যদি আপনি বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে চান তাহলে ঝামেলা আছে। তো আমি ওই যে বললাম যে সামহাও যদি আপনি ওই জগতের সাথে কানেক্টেড হয়ে যান তাহলে তো হতেই পারে। তো যাই হোক, আমরা বেশি কথা না বলে ঘটনায় যাই, কারণ কথা কম হবে মানে যারা কথা কম বলে তাদের আওয়াজটা বেশি দূর যায়, মানে এটাই নিয়ম আর কি। তো যাই হোক, কথা কম বলে আমরা ঘটনায় যাই। আমাদের পরবর্তী ঘটনায় লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি শফিউল ইসলাম শ্রাবণ, তারপরে তিনি তার মোবাইল নাম্বার দিয়েছেন, ভালো লাগলে পড়ে শোনাবেন। চাঁদপুর হাজীগঞ্জ থেকে তিনি লিখেছেন ঘটনাটি। আজ আমি যে অভিজ্ঞতাটা শেয়ার করব সেটা সবার সাথে শেয়ার করতে চাচ্ছি, তা হল খুব ভয়ঙ্কর কোনো ঘটনা নয়, আমার সারা জীবনে না ভুলতে পারার মতো একটি ঘটনা। লাস্ট 2014 ঘটনা, রমজানের ঈদ সামনে করে চিটাগাং থেকে আমার দেশের বাড়ি রওনা দিলাম। চাঁদপুর জেলার হাজীগঞ্জের পাঁচই গ্রামে আমার ঠিক 28 রমজানে, তখন বর্ষাকাল এবং বর্ষাকালের মাঝামাঝি একটা টাইম, আমি বাস থেকে যখন নামি তখন রাত প্রায় 3টা। ঈদের টাইম, রাস্তায় কোনো কিছু না থাকায় কোনো পরিবহন থাকারই কথা, বাট অনেক জোরের বৃষ্টির কারণে রাস্তা একদম শূন্য ছিল, একটা প্রাণীও নেই। আমি আবার বাসে উঠলাম, উঠে মোবাইলে গান শুনতে শুনতে আসছিলাম, যার ফলে মোবাইলটাও অফ এবং মোবাইলটাও কিছুক্ষণের মধ্যে অফ হয়ে গেল। যেখানটায় নামলাম সেখান থেকে আমার বাসায় যেতে মাত্র 3 কিলোমিটারের পথ বাকি, জায়গাটার নাম সেন্দ্রা বাজার। সো আর দাঁড়িয়ে থাকলাম না, পায়ে হেঁটে পথ পাড়ি দিচ্ছিলাম। অনেক অন্ধকার, ঝড় বৃষ্টি, বাট মাঝে মাঝে বিজলিও চমকাচ্ছে, সেই মানে এবং সেই বিজলির আলোতে ভালো করে পথ দেখা যাচ্ছিল। নিজেকে ভয় মুক্ত রাখার জন্য নিজেই নিজেই জোরে জোরে গান গাইতে চাইলাম। সত্যি কথা বলতে কি, একা একা মানে একা হওয়ার কারণে কিছুটা ভয়ও লাগছিল। হঠাৎ করে আমার চোখ যায় একটা বাঁশ ঝাড়ের মাঝে, জায়গাটার নাম বুড়ির বাড়ি। ওই বাঁশ ঝাড়ের ভেতরে একটা মালা তুসবি আমি দেখতে পাই, তুসবির মতো, এবং একদম চকচক আলো নিয়ে জ্বলে আছে। জিনিসটা দেখে আমার চোখ মানে একদম বড় বড় চোখ মানে জুড়িয়ে যায়। আবার ভাবলাম বিজলি চমকানোর জন্য কি আমার ভুল হচ্ছে, পরে কনফার্ম হলাম যে না, এটা বিজলির আলো না। মালাটা এত সুন্দর এবং এত চিকচিক করছিল, তার চকচক করছিল, যে যার তার মানে যে কারোরই ইচ্ছে হবে মালাটা ছুঁয়ে দেখতে, আমারও ইচ্ছে হলো। আমি মালাটা নেয়ার এবং মালাটা সাহস করে মালাটা নেয়ার জন্য হাত বাড়ালাম। বিশ্বাস করুন, বাঁশ ঝাড়টা রাস্তার উপরে এবং আমি খুব চেষ্টা করছিলাম মালাটাকে ধরবার জন্য, কিন্তু কোনোভাবে সেটা হাতে আসছিল না। এভাবে প্রায় 5 মিনিট চলে যায়। একটা সময় দেখলাম মালাটা অনেকটা মানে আমার হাতের নাগালে চলে এসেছে, আমি নিতে পারছি। আল্লাহর অশেষ রহমতে আমি হঠাৎ করে অনুভব করলাম যে আমার পায়ে পানির ঢেউ লাগছে, পানির সাথে কচুরি পানা। বিশ্বাস করুন, রাস্তা থেকে কম করে হলে 30-40 ফিট ডিস্টেন্স হবে আমাদের পুকুরটার। আমি প্রায় হাঁটু পানিতে নেমে গিয়েছি মালা নেয়ার জন্য, এবার আমি খুব ভালো করে বুঝতে পারলাম যে আজ আমার আর রক্ষা নেই, আমার সাথে খুব খারাপ কিছু করতে যাচ্ছে। আমি আমার বাম হাতটা মালার দিকে রেখে উল্টা দিকে দৌড় দিলাম, এক দৌড় প্রায় 100 মিটারের মতো দৌড় দিলাম। একটা গার্লস স্কুলের সামনে এসে দাঁড়ালাম। ঘটনাটা এখানে শেষ হয়ে যেতে পারত, ঠিক 5 মিনিট পরে একটা হোন্ডার আলো দেখতে পেলাম, অনেকটা স্বস্তি পেলাম। আমি হোন্ডাটার দিকে তাকিয়েছিলাম ওই স্কুলটার সামনে দাঁড়িয়ে থাকতে থেকে, এবং আশ্চর্যজনক ভাবে ওই হোন্ডাওয়ালা এসে আমার সামনে ব্রেক করলো। আমি কিছু বলার আগে বলল, কে বুড়ির বাড়ির সামনে কিছু দেখেছেন? আমি তো হতবাক। ভাই লোকটা 30 সেকেন্ডের মতো হাসলো, তারপর কিছু না বলে চলে গেল। আমি চোখের পাতা ফেললে চোখের পাতা খুললাম না, লোক মানে ফেলে খুললাম, লোকটা নেই এবং তার হোন্ডাটাও নেই। পা দুটি রীতিমতো অনেক বেশি ভারী হয়ে গেছে অনেকটা, এবং এদিকে মানে অনর্গল বৃষ্টিও শুরু হয়ে গেছে। ভয় পাচ্ছিলাম এই জন্য যে বাড়ি যাওয়ার পথে একটা বট গাছ আছে, তাই আর হাঁটলাম না, রাস্তার মাঝেই বসে রইলাম। ভাবলাম যা হবার হবে। হঠাৎ করে দেখি আরো একটা হোন্ডা ঠিক সামনে আমার সামনে এসে দাঁড়ালো, এবং আমি তার দিকে তাকিয়ে তাকাচ্ছিও না। লোকটা 2-3 বার আমাকে ডাকলো, এক সময় সে আমার নাম ধরে বলল, সাইফুল না? দেন আমি তার দিকে তাকালাম, উনি হোন্ডা থেকে নেমে আমার কাছে এসে বলল, কি কি হয়েছে? আমি ভয়ে কথা বলতে পারছিলাম না, জাস্ট বললাম বাড়ি যাব, তুমি হোন্ডায় করে আমাকে বাড়ি দিয়ে এসো। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন, খুব ইচ্ছে ছিল একদিন আপনার সামনে বসে ঘটনাটি বলবো, খুব ইচ্ছে ছিল আপনার সাথে কাজ করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা ছোট বিরতি নিয়ে আসি, তারপরে বাকি কথা বলি। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
Yes, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 40.2 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং আজকের অতিথি আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। হরিয়ানা ইন্ডিয়া থেকে আলামিন রকি আমাদের সঙ্গে আছেন, অ্যাপে ছবি আপ করেছেন, অ্যাপ দিয়ে শুনছেন তিনি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সাথে আছেন সিফাত, এবং তিনি বলছেন অডিও ক্লিপটা ভালো ছিল। নয়ন খান আমাদের লিখছেন যে ভূত এফএম এর সাথে আছি, অনেক ভালো লাগছে, রেডিও ফুর্তি পেজ থেকে পড়ছে। কিন্তু আমাদের সঙ্গে আছেন মাহবুবুর রহমান রাসেল, নিকুঞ্জ 2 থেকে তিনি আমাদের সাথে আছেন এবং শুনছেন আমাদেরকে, এবং তিনি একটা আমাদের যে অরিজিনাল যে পেজ, সেই পেজের একটা ছবি তিনি এখানে পোস্ট করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। অসমাপ্ত বৃত্ত আমাদের সঙ্গে আছেন, এবং অনেকদিন পর তিনি লাইভ শুনছেন, ওয়েলকাম ব্যাক, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পাবো। আয়ন পল আমাদের লিখছেন যে খুব ভয় করছে, অচেনা সেই আমি লাইট অফ করে একা একা ভূত এফএম শুনছেন, বাট তেমন তার কাছে ভয় করছে না। আমাদের সাথে এস এন ইসলাম লিখেছেন যে স্টোরিটা চরম। রুকুন খন্দকার আমাদের সাথে লিখেছেন, ভাইয়া অনেকদিন পর শুনছি, হেভি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে মাহাদির কাদের লিখেছেন যে খুব ভয়। আমাদের সঙ্গে নাফিউর রহমান খান লিখেছেন, রাসেল ভাই মৌলভি বাজার কবে আসবেন? সিলেটে যেতে পারলাম না এখন, আমাদের ওদিকে সব দিকে যাওয়ার, মৌলভি বাজার কাছাকাছি, খুব কাছাকাছি শ্রীমঙ্গল, সব জায়গাতে যেতে চাই আসলে। এবং আপনারা ওইদিকে ঘটনা যত বেশি পাঠাবেন তত বেশি কিন্তু আমাদের যাবার সম্ভাবনা বাড়বে, যে জায়গার ঘটনা আমরা বেশি পাবো সেই জায়গাতে আমরা যাবো ইনশাল্লাহ। আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি মিতাব আহমেদ মিতাব, এবং তিনি বলছেন যে আচ্ছা ভৌতিক ঘটনা বা ভৌতিক কাহিনী শুনলে অনেক কিছু দেখি, সেই পসিবিলিটি তো আছেই। ফারহান তামজিদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাশিদুল ইসলাম, রাশিদুল হাসান খান রায়হান, এবং তিনি বলছেন আমি একা শুনছি, রুমমেটরা বাড়ি গেছে, ও চমৎকার, আপনি তো এনজয় করছেন পুরোটা মুহূর্ত। আমাদের সঙ্গে জাভেদ আছেন, তিনি লিখেছেন যে ভেরি গুড রাসেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। জহিরুল ইমন আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলেন মেসেজ পড়েন না কেন ভাই, এই যে টাইম পেলাম এখন পড়ছি। সাথী আছেন আমাদের সঙ্গে এবং তিনি বলছেন যে আমি এটা বুঝি নাই, আমাদের মেহেরচণ্ডী, আচ্ছা মেহেরচণ্ডী থেকে তিনি শুনেন, রাজশাহী মেহেরচণ্ডী থেকে শুনছেন, ওকে বুঝতে পেরেছি এখন, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। তো আমাদের যে আমার যে পেজটা রয়েছে সেই পেজেও আছে, দেখতে পাচ্ছি সঞ্জিদা আখতার শর্মী আমাদের লিখেছেন যে একটা শুনছি একটু ভয় লাগছে। জান্নাত ইসলাম লিখেছেন অনেক ভয়ঙ্কর স্টোরি। আমাদের সঙ্গে রিজন খান আছেন, খুব ভয় লাগছে। শাকিল আমাদের সঙ্গে আছেন কক্সবাজার থেকে, অডিও ক্লিপটার প্রশংসা করেছেন। এছাড়াও খোলা জানালা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে তহুরা বাড়ি এবং না টাঙ্গাইল থেকে তিনি শুনছেন, এবং কাল HSC এক্সাম শেষ হচ্ছে ইনশাল্লাহ, অঙ্ক করছি অ্যান্ড এনজয় করছি ভূতফেমের সাথে, ও থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। তবে যদি বেশি ঝামেলা মনে হয় তারা অবশ্যই শুনবেন না। বশির আহমেদ আমাদের সঙ্গে আছেন সাউথ আফ্রিকা থেকে, তিনি বলছেন আমি জানি না আমার এটা পড়ছেন কিনা, কারণ আমি প্রবাসে আর আমার সময় জানেন তো, বাসায় গেলে ডাউনলোড করে শুনবো না। ডাউনলোড করে শুনবেন না, আমাদের অ্যাপ আছে, অ্যাপ দিয়ে আপনি ডিরেক্টলি শুনবেন। অ্যান্ড সেই জন্য তাহলে আপনি আপনার আপনাকে আমরা ফোনে কানেক্ট করতে পারবো, আপনি আমাদের নাম্বার শেয়ার করবেন, আপনার নাম্বার আমরা সরাসরি কল করবো সাউথ আফ্রিকায়, আপনার সাথে কথা বলবো। আমাদের তো আর কোনো ধরনের কোনো এই সমস্ত ব্যাপার স্যাপার নাই, আমরা সব মানে সবকিছু ওপেন, সো আমরা কল করতেই পারি, আপনার সাথে লাইভ কথা বলতে পারি, আপনারা আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন অলওয়েজ আশা করবো। আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি যে আজ ফার্স্ট টাইম শুনছেন রবিউল হাসান, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নিহান মিস, এছাড়া আমাদের সঙ্গে আছেন আশিক উসমান রনি সহ আরো অনেকে। তো আপনারা যারা আমাদের সঙ্গে আছেন থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। অ্যান্ড আমরা কিন্তু আরো দুই একজনকে কানেক্ট করার চেষ্টা করছি, যারা স্পেশালি যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে, দেখা যাক আমরা কিছুক্ষণের মধ্যে কানেক্ট করে ফেলবো। আপাতত আমরা ঘটনায় চলে যাবো, আমাদের পরবর্তী স্টোরি আছে আমাদের আরো একজন লিসনার, তার কাছ থেকে শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা।
আসসালামু আলাইকুম রাশিদ ভাইয়া অ্যান্ড মাসুম ভাইয়া অ্যান্ড অল টু মাই লিসনার্স, আমি মোহাম্মদ ইয়াকুব আলী, আমি আসছি মিরপুর 2 নম্বর থেকে, আমার হোম টাউন সিরাজগঞ্জ। ভাই আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটছে আমার সাথে 2006 সালে এবং 2011 সালে। যাই হোক, 1999 সালের দিকে যখন আমার বয়স প্রায় 6 কি 7 বছরের মতো, তখন আমি আমার আম্মা আমার ভাইয়া এবং আমার বড় আপু মিলে আমাদের গ্রামের পাশে একটা গ্রামে যাই একটা প্রবলেমের জন্য, একটা কবিরাজের কাছে। সেখানে যাওয়ার পরে আমার আম্মা সেই কবিরাজের কাছ থেকে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ করার পরে যখন আমরা বাসায় ব্যাক করতেছি, ঠিক সেই সময়ই কবিরাজটা হঠাৎ করে আমাকে ডাক দিল যে এদিকে আয়। তো আমি তার কাছে গেলাম, যার পরে সে আবার হাতটা ধরলো, ধরে বসাইল। বসার পরে আমার আম্মুকে জিজ্ঞেস করতেছে যে এটা কার, এটা মানে কার ছেলে, এটা কি? তখন আম্মা বলতেছে হ্যাঁ আমার ছেলে এটা। তখন ওই কবিরাজটা আম্মুকে বলতেছে তোর ছেলেকে তুই একটু দেখে রাখিস, ঠিক আছে, তোর ছেলের পিছে একটু সমস্যা আছে, আই মিন একটু প্রবলেম হতে পারে, একটু বিপদে পড়তে পারে, ঠিক দেখে শুনে রাখিস। তো আম্মু জিজ্ঞেস করছে কেন হঠাৎ করে আপনি এরকম কথা বলতেছেন কেন? তখন কবিরাজটা বলতেছে তোর ছেলেকে যে খেলাম যা বুঝলাম সে তো তুলার আসি, তো তার পিছে অনেক একরকম সমস্যা আছে। তো আম্মু জিজ্ঞেস করছে কিরকম সমস্যা? তো বলছে এরকম যে তোর ছেলের পিছে এরকম মানে খারাপ কোনো কিছু, ভূত ঠিক আছে, জিন টিন হাবি যাবি, প্লাস এরকম সাপ পোকামাকড় অনেক কিছু লেগে থাকবে, তো সেগুলো থেকে একটু কেয়ারফুল থাকলেই হবে, ঠিক আছে। যাই হোক, আম্মুটা শোনার পরে আর এরকম বলে দিয়েছে, কবিরাজটা বলে দিয়েছে যখন ওই তোর ছেলেকে কোথাও যেতে দিবি কখনো একা ছাড়বি না, ঠিক আছে, কারণ একা ছাড়লে একটু প্রবলেমটা হতে পারে, একটু দেখে শুনে রাখবি, চোখে চোখে রাখবি। তো যাই হোক, আম্মা আব্বা এবং সবাই আমাকে চোখে চোখে রাখতো, কোথাও একা ছাড়তো না, স্কুলেও কখনো একা ছাড়তো না, সঙ্গে নিয়ে যাইতো আসতো। তো যাই হোক, এটা হওয়ার পরে 2006 সালের দিকে আমি যখন ক্লাস 6-এ পড়ি, ঠিক তখন বিকালের দিকে আসরের নামাজের পরে খেলতেছি আমরা বন্ধুরা মিলে আমাদের বাড়ির পাশে একটা মাঠে খেলতেছি, তো খেলার অবস্থায় হঠাৎ করে আমার আমার আব্বা আমাকে ডাক দিছে, আমাকে নাম ধরে ডাক দিছে যে একটু আসো, তোমার আম্মু তোমাকে ডাক দিছে একটু বাজারে যেতে হবে, ঠিক আছে। সেটা বলে নেই যে আমার আব্বা আমার দুজনে এবার পান খেতে একটু ভালোবাসতো, পান খায়, তো এই পান আর সুপারি নিয়ে আসার জন্য আমাকে বাজারে পাঠাবে। তো যেহেতু খেলতেছি, ছোট ছিলাম, খেলার প্রতি একটা যোগ বেশি ছিল, তো খেলা থেকে আসলে যাইতে মন চাইতেছিল না। তারপরেও বাবা যেহেতু বলছে, অগত্যা সত্যি যেতে হয়েছে। তো বাজারে যাওয়ার জন্য আমাদের দুইটা রাস্তা ছিল, একটা রাস্তা দিয়ে গেলে ওখানে সবাই যাতায়াত করে রাস্তাটা দিয়ে, ওইখান দিয়ে সবাই আমরা নিজেরাও যাই, বাট যেহেতু খেলা আবার ফিরে এসে খেলতে হবে, আমরা ব্যাটিং এ ছিলাম, সো এই জন্য ভাবতেছি যে শর্টকাট রাস্তাটা দিয়ে গেলে আমরা তাড়াতাড়ি ফিরে আসতে পারবো এবং আবার খেলতে পারবো। তো আমাদের বাড়ির পাশ দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে বাজারে যেতে ফার্স্ট 5 মিনিট টাইম লাগে। তো রাস্তাটা আবার মানে খুব বেশি ভালো ছিল না, তার রাস্তার চারপাশে ঝোপঝাড়, ঠিক উঁচু ক্ষেত, তারপর হচ্ছে গিয়ে আপনার এটা পরিত্যক্ত ডোবা রয়েছে যেখানে কেউ কোনো কাজও করে না, এটা কচুরি পানা দিয়ে কচুরি দিয়ে একদম ভরপুর। তো আমরা সেই রাস্তা দিয়ে আমি আর আমার দুইটা ফ্রেন্ড, হ্যাঁ, শিবলি এবং নাহিদ, আমরা যাচ্ছিলাম। তো বাজারে গিয়েছি, বাজার থেকে ওইগুলো কিনে নিয়ে আমরা আসতেছি, ঠিক মাগরিবের আজান হবে এই একটু আগ মুহূর্ত আর কি, মানে মাগরিবের প্রায় কাছাকাছি হয়ে গেছে, চারদিকে অন্ধকার একটু একটু নেমে আসতেছে, ঠিক এই সময় আমরা পুকুর পাড়ে ওইখান দিয়ে আমরা আসতেছি। তো আস্তে আস্তে হঠাৎ করে আমি দেখতেছি যে ওই পুকুর পাড়টার একদম শেষ প্রান্তেও নয়, পুকুর পাড়টার একদম মাঝখানেও নয়, শেষের দিকে আর কি, একটা মহিলা একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে কান্না করতেছে আর হাতের ইশারা দিয়ে আমাকে ডাকতেছে। তো আমি তো সেটা দেখে একদম ঠান্ডা হয়ে আমি দাঁড়াই আছি এবং তার দিকে তাকাই আছি অপরূপ দৃষ্টিতে, বাট কিছু বলতে পারতেছি না। তো আমার যে দুটা ফ্রেন্ড ছিল ওরা আমাকে রেখে একটু সামনের দিকে আগায় গেছে, বাট হঠাৎ করে যখন তারা দেখতেছি কি ব্যাপার আমি নাই তাদের সাথে, তো তার পিছনে তাকায় দেখে আমি পুকুরের দিকে ওই ডোবার দিকে মানে এক দৃষ্টিতে অপরূপ দৃষ্টিতে তাকায় আছি কি যেন দেখতেছি। বাট আশ্চর্যের ব্যাপার হলো আমি দেখতেছি কিন্তু ওরা দুজনে একজনও দেখতেছে না। তো আমাকে এসে ওরা যেরকম ধাক্কা দেবো দিয়েছে, কি ব্যাপার আলী তুই এখানে দাঁড়ায় আসিস, কি বাসায় যাবি না? পরে আমি ওদেরকে বলতেছি দেখ তো ওই পুকুরে যে মহিলাটা বা একটা বাচ্চা কিনা দাঁড়ায় আছে, হ্যাঁ, ও ওকে কি মানে তোরা কেউ চিনিস, ঠিক আছে, কারণ এরা যদি এই যদি আমাদের মহল্লা আমাদের এলাকায় যদি কেউ হয় তাহলে আমরা চিনবো। এখন ওরা বলতেছে যে আলী তুই কি আমাদের সাথে মজা করতেছিস, কারণ ওদেরকে মাঝে মাঝে আমি একটু ভয় টয় দেখাইতাম, ঠিক আছে, একটা ভয় দেখানোর আমার একটা অভ্যাস ছিল। তো বলেছে আমার সাথে কি মজা করতেছিস, এই সন্ধ্যার সময় ভাবতেছি যে এরকম কথা বললে আমরা ভয় পাবো সেই জন্য বলতেছিস না। তো আমি ওদেরকে কোনোভাবেই বিশ্বাস করাইতে পারতেছি না যে হ্যাঁ আমি আসলেই দেখতেছি, বাট তোরা দেখার চেষ্টা কর তোরা দেখতে পারবি, কিন্তু আসলে ওরা কেউ দেখতেছিল না বাট আমি সে দেখতেছি, কিন্তু যেহেতু ওরা দুজন দেখতেছে না আমি দেখতেছি, তো আমার কথা তাদের কাছে কোনো মূল্য নাই, যার কারণে আমাকে টেনে বাসি মানে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। তো আমাদের বাড়ি পাওয়ার ঠিক 20-25 মিটার ডিস্টেন্স হবে, ঠিক এই সময় আমরা তিনজন যাইতেছি, হঠাৎ করে পিছন থেকে আমাকে একটা টোকা দিছে। আমি পিছনের দিকে যখন তাকাইছি, তাকানোর পরপরই দেখি ওই মহিলাটাই যে পুকুরে দাঁড়াইছিল তার বাচ্চাকে নিয়ে আমার সামনে এসে, আমি যখন ঘুরে তাকাইছি তখন আমাকে বলতেছে তোকে আমি হাত ধরে সাথে ডাকলাম আমাকে পানি দেওয়ার জন্য, তুই আমাকে পানি দিলি না কেন, এই বলেই তার দুইটা হাত দিয়ে আমার গলা চেপে ধরছে। যখন গলাটা চেপে ধরছে আমি এতটাই ভয় পাইছি যে আমি এখন যে চিৎকার দেবো দেখে ডাকবো, বাট আমার গলা থেকে কোনো সাউন্ড বের হয়ে যাচ্ছে না, বাট আমি বুঝতেছি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আবার এখানে যে আমি ওকে যে ধাক্কা দেবো প্লাস ওর হাতটা আমি টেনে ছাড়াই দেব, কিন্তু ওর হাতটা এরকম ছিল যে এই আলোর মতো, যেরকম আলোকে দেখা যায় বাট স্পর্শ করা যায় না, আমি যখন হাতটা ছাড়াইতে নেই আমার হাতটা দুই পাশে চলে যায় বাট ওকে আমি স্পর্শ করতে পারি না। আমি অনেক ছোটার চেষ্টা করি, এক পর্যায়ে দেখা যাচ্ছে আমি আমার সেন্সটা হারাই। যখন আমার সেন্সটা ফিরে পাই তখন আমি দেখি আমি আমার রুমে আমার বিছানায় শুয়ে আছি, পাশে আমার আম্মা বসে কান্না করতেছে। যাই হোক, আমার যখন সেন্সটা ফিরে আসে তখন আম্মা জিজ্ঞেস করে যে বাবা তোর কি হয়েছিল, তোকে শিবলী নাহিদ এরকম সেন্সলেস বা অজ্ঞান অবস্থায় বাসায় নিয়ে আসছে, তোর কি হয়েছিল, শরীর খারাপ? আমি তখন বলছি যে না মা, আমার তো শরীর খারাপ না, যাই হোক আমার সাথে যা যা ঘটছিল পুকুরে আমি কি দেখছি, তারপরে আমাকে পিছন থেকে টোকা দিয়ে কে কি জিজ্ঞেস করছে। যখন আমি এইগুলো বলছি, হ্যাঁ, এগুলো বলার পরে এখন আম্মা মানে এটা শুনলো, আর পাশে আমার বাবা দাঁড়ানো ছিল, সে তো আমার উপরে অনেক রাগ, ঠিক আছে, কারণ সে তো কখনো আমাকে একা ছাড়তে মানে ছাড়তো না, ঠিক আছে, প্লাস এই সন্ধ্যার দিকে ওইটা খারাপ জায়গা, ওইখান দিয়ে আসলে মূলত কেউ যাতায়াত করে না, আমরা কেন গেলাম এটার জন্য? আমি তো কিছুক্ষণ আগে অজ্ঞান অবস্থায় ছিলাম, আমার শরীরটা ভালো আছে কি না আছে সেটা দেখার বিষয় না, আমার বাবা আমাকে মারার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। যাই হোক, বাবা চলে গেল, তখন আমি আমার আম্মুকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমার এই ঘটনাটা এখানে ঘটলো এটার কারণটা কি। যেহেতু আমা বলতেছে যে ওই যে পুকুরটা দেখছিস, পুকুরটা ভালো না, এটা নিয়ে অনেক হিস্টোরি আছে। যেমন 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছে, হ্যাঁ, ওই সময় যে সমস্ত এলাকার মানুষগুলাকে মারা হয়েছে, সেই মানুষগুলাকে ওই পুকুরে কি করা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে এবং তাদেরকে ওইখানে মানে এরকম ফুঁতে ফেলা হয়েছে। আর ওই মহিলাটাকে যা দেখছিস, ওই মহিলাটা অনেকের চোখেই পড়ছে, ঠিক আছে, তোর চোখেই শুধু পড়ছে তা নয়, ওই মহিলাটা ছিল ওই আমাদের ওই এলাকারই একটা মহিলা। হ্যাঁ, সে গর্ব অবস্থায় ছিল, কিন্তু পাকিস্তানি বাহিনীরা তাকে ওই গর্ব অবস্থায় তাকে অনেক নির্যাতন করে, এক পর্যায়ে মেরে ফেলে। কিন্তু মরে যাওয়ার পুরো অবস্থায় পর্যন্ত সে কি করত, সবার কাছে চিৎকার করে করে ভাঙা গলায় এরকম পানি চাইতো, কিন্তু কেউ পানি নিয়ে এগিয়ে তাকে পানি দেওয়ার মতো সাহস কেউ মানে কেউ সাহস দেখাইতে পারে না বা যায় নাই, যার কারণে সে এক পর্যায়ে মারা যায়। এবং এইটাই সে এই রূপটা নিয়ে মাঝে মাঝে সবার চোখে ধরা দেয়, শুধু তোর চোখে ধরা দেয় তা না। যাই হোক, এটা শোনার পরে এরপর আমার সাথে অনেকগুলো কোইন্সিডেন্ট ঘুরেছে, যাই হোক, সেগুলো আমি পরবর্তীতে বলবো, এখন বলতে চাচ্ছি না। বাট আমার সাথে লাস্টে যেটা ঘটছে সেটা হচ্ছে 2011 সালের দিকে, আমি যখন কলেজে পড়ি, ঠিক কলেজ ফার্স্ট ইয়ারে, একদিন রাত্রে আমি পড়াশোনা করতেছি আমার কলেজের পড়াশোনা নিয়ে,
স্টোরি মনে হয়
না না এইটার ভাই, যখন পড়াশোনা করতেছিলাম হঠাৎ করে রাত 12:41 দিকে আমার একটা ফ্রেন্ড, আমার একটা বান্ধবী আমাকে ফোন করে। যখন ফোন করে তো আমি ফোনটা রিসিভ করি, তার সাথে কথা বলি। তো কথা বলার এক পর্যায়ে রুমের মধ্যে থেকে আমি রুমের বাইরে চলে আসি, রুমের যখন বাইরে চলে আসি এরকম রুমের বাইরে থেকে আমি একদম বাড়ির বাইরে চলে যাই। আসলে গ্রাম অঞ্চলে ভাইয়া,
আপনার ঘটনাটা কি সেটা আমরা শুনবো একটু প্লিজ, ঘটনাটা বলেন
যেটাই। হ্যাঁ, আমি যখন ওই বাড়ি যখন বাইরে চলে আসি, তো আমি কথা বলতে বলতে হঠাৎ করে আমি আমার ওই বাড়ির রাস্তাটা থেকে আমি আগাতে আগাতে আমি গিয়ে আমাদের মেইন রোড, যেটা বলি পাকা রোড, সেই পাকা রোডে গিয়ে আমি এক সময় ওইখানে গিয়ে অবস্থান করি। এবং হাঁটতে হাঁটতে আমাদের বাড়ি থেকে প্রায় 1/2 কিলোমিটার ফাঁকে আমাদের ওই পাকা রাস্তার তিনটা রাস্তার একটা মোড় আছে, ঠিক ওইখানে গিয়ে দাঁড়াই। আমি নিজেকে আবিষ্কার করি, বাট আমি যে ওইখানে গিয়েছি, নিজেকে যে ওখানে গিয়ে আবিষ্কার করতেছি, এটা আমার মানে কোনোভাবেই খেয়াল নেই।
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আমাদের কাছে আরো বেশ কিছু ঘটনা রয়েছে এবং তার মধ্যে আমাদের সাথে কানেক্টেড করেছি আমরা পারভেজ আলমকে ইন্ডিয়া থেকে, আমরা তার সাথে একটু কথা বলবো এবং তারপরে আবার ঘটনায় ফিরে যাবো। হ্যালো, সালাম আলাইকুম পারভেজ ভাই, কেমন আছেন? সবসময় থাকবেন আপনি, আপনি বলেন আপনি কোন জায়গায় থাকেন, কি অবস্থা আপনার, ঠিকানা একটু, নাম ঠিকানা বলেন। এবং
আমি ইন্ডিয়ার মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে আমি থাকি, আমার নাম পারভেজ আলম, আমার ফেসবুক নেম হচ্ছে ইনোসেন্ট পারভেজ।
আচ্ছা,
এবং আমি আমার ফ্যামিলির আমি মানে হচ্ছে আমি একাই ছেলে, কেউ নেই আমার ফ্যামিলি, আমি আব্বু আম্মু তিনজন আমরা ফ্যামিলির।
আচ্ছা,
আপনার
ফ্যামিলি মেম্বারদের মধ্যে কয়জন আমাদের লিসেনার সেটা বলছিলাম আর কি,
আমি একা।
তো যাই হোক, আপনার বন্ধু বান্ধব আমাকে আপনি শোনাচ্ছেন, আমি সেটা শুনলাম, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমাদের ভালোবাসা, আমাদের শুভেচ্ছা, আশা করব যে আপনি আপনার বন্ধু বান্ধব সবাইকে পাঠিয়ে দেবেন, আমাদের অনেক ভালোবাসা আপনাদের প্রত্যেকের জন্য যারা আপনারা ইন্ডিয়াতে আছেন এবং ইন্ডিয়াতে থাকেন এবং ইন্ডিয়াতে বাস করেন এবং ইন্ডিয়ার সিটিজেন যারা। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, আমরা আসলেই অনেক 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 বেশি ভালো লাগা এটা যে আপনারা আমাদের সঙ্গে আছেন এবং অ্যাপ দিয়ে শুনছেন এত রাত্রে কষ্ট করে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তো আমরা কথা বলছিলাম পারভেজ আলম তার সাথে এবং তিনি কথা বলছিলেন আমাদের সাথে ইন্ডিয়া থেকে। আমাদের সাথে আরো বেশ কিছু ঘটনা এই মুহূর্তে আছে এবং সেরকম আরো একটি ঘটনা আমি এখন পড়ে ফেলতে চাই। তো এটিও একটি বেসিক্যালি এটি একটি আপনারা পাঠিয়েছেন এরকম একটা অডিও ক্লিপ, অডিও ক্লিপ বলছি, এটা আপনাদের পাঠানো একটা ইমেইল, সেই ইমেইল থেকে আমি পড়ব এবং সেই ইমেইলটাই আপনাদের আমি পড়ে শোনাচ্ছি, দেখা যাক কেমন লাগে আপনাদের। তো যাই হোক, আমাদের সঙ্গে যিনি শেয়ার করছেন ঘটনাটি, যিনি শেয়ার করছেন ঘটনাটি তার সাথে একটু কথা বলি, না কথা বলবো বলতে পারি, আরেকজন আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন। সালামু আলাইকুম রাসেল ভাই, আমি সৈয়দ রায়ান আহমেদ খান,
কেমন আছেন তা জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি আপনি সবসময় আল্লাহর রহমতে ভালোর দলে থাকেন। প্রথমবারের মতো আমি ভূতাসমের কোন ঘটনা পাঠাচ্ছি, প্রথমবারের মতো ঘটনা পাঠাচ্ছি বলে ভুল ত্রুটি হতে পারে, যদি হয়ে থাকে মাফ করবেন। ব্যক্তিগত কারণে আমি স্টুডিওতে আসতে পারবো না, তাই আমার ঘটনাটি আপনি পড়ে শোনান। আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমি আমার নানা ভাইয়ের কাছ থেকে দুই তিন বছর আগে শুনেছিলাম। আমি আমার আম্মু আমার নানা ভাই গাড়ি দিয়ে ঢাকা আসছিলাম। পথের মধ্যেই নানা ভাই আমাদের একটি ঘটনা বলেন। ঘটনাটি আমার নানা ভাইয়ের সাথে ঘটে। তিনি এটি 1983-84 সালের দিকের ঘটনা। নানা ভাই তখন উপজেলা চেয়ারম্যান। আমি আগেই বলে রাখি, আমাদের বংশের সাথে অনেক ফকির দরবেশ ও পীরের পরিচয় ছিল। সেই সুবাদে নানা ভাইয়ের সাথে একজন পীর সাহেবের পরিচয় ছিল। তিনি নানা ভাইকে অসম্ভব ভালোবাসতেন। মাঝে মাঝে নানা ভাইকে নিয়ে নিজের বাসায় খাওয়াতেন। একদিন দুপুরে নানা ভাই ভাত খেয়ে ওঠার আগে ওনার সাথে সাথেই পীর সাহেব খবর পাঠায় তার কাছে যাওয়ার জন্য। নানা ভাই তখনই তার কাছে যায় এবং যাওয়ার পর পীর সাহেব নানা ভাইকে এক জগ পানি খেতে বলে। নানা ভাই পীর সাহেবকে বলেন, এই মাত্র পেট ভরে ভাত খেয়ে এসেছেন, এক জগ পানি তিনি খেতে পারবেন না। পীর সাহেব বলেন যে এটা তার ভালোর জন্যই তিনি বলছেন এবং পানিটি তিনি তাকে এক চুমুকে শেষ করতে হবে। তখন নানা ভাই বলেন যে এটা তো অসম্ভব ব্যাপার, আমি বলছি তুমি পারবে, পীর সাহেব বলেন নানাকে। এবং এই বলে হুজুর নিজেই নানা ভাইয়ের মুখে পানির জগটা দিয়ে দেন এবং নানা ভাই সবটা এক চুমুকে শেষ করে ফেলেন। নানা ভাই আমাদের বলেন যে আমার মনে হচ্ছিল যে আমি পানি পান করছি, সেটা আমার গলায় লাগছে না। এবং সাধারণত পানি পান করার সময় আমাদের গলায় সামান্য লাগে এবং শব্দ হয়। নানা ভাইয়ের মনে হচ্ছিল পানি মুখ থেকে সরাসরি পেটের ভেতরে গিয়ে পড়ছে। যাই হোক, পানি খাওয়ার পরে পীর সাহেব নানা ভাইকে হঠাৎ করে বলেন, আমি মারা যাওয়ার পর আমার দাফন সহ সমস্ত কাজ তুমি করবে, আমি এ দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। এই কথা শুনে নানা ভাই কিছুক্ষণ চুপ থাকেন। তারপর আবার পীর সাহেব বলেন, আমার জানাজা হবে আমার বাড়ির উঠোনের মধ্যেই। তখন নানা ভাই বলেন, হুজুর আপনার এত সাগ্রেব এই সামান্য জায়গায় কিভাবে হবে? আমি বলে রাখি যে উঠানটা 25-30 গজ লম্বা, চওড়া 20 গজের মতো ছিল। নানা ভাইয়ের কথা শুনে পীর সাহেব বলেন, তুমি চিন্তা করো না, হয়ে যাবে। এরপর আর কোনো কিছু না বলে নানা ভাই ওনার বাড়ি থেকে চলে আসেন। এর বেশ কিছুদিন পরে নানা ভাই শুনতে পান ওই পীর সাহেব ইন্তেকাল করেছেন। নানা ভাই পীর সাহেবের কথা মতন সকল দায়িত্ব পালন করলেন, কিন্তু একটা জায়গায় এসে সবার মধ্যে চিন্তা দেখা দেয়, আর সেটা হলো যে উনি অর্থাৎ সেই পীর সাহেবের জানাজার জায়গা নিয়ে অনেকেই নানা ভাইকে জায়গা চেঞ্জ করতে বলেন। কিন্তু নানা ভাই সকলকে বুঝিয়ে বলেন যে পীর সাহেব নিজেই একথা বলে গিয়েছেন, প্রচুর লোক পীর সাহেবের জানাজায় হাজ সামিল হবে। লোকের সংখ্যাটা আমি পরে বলছি। তো নানা ভাইয়ের কথা শুনে সবাই আস্তে আস্তে জানাজার লাইনে দাঁড়াতে থাকেন। সবাই ঠিকমতো লাইনে দাঁড়িয়েছেন কিনা এবং জায়গা হয়েছে কিনা কৌতূহল বশত নানা ভাই একটু উঁচু জায়গাতে উঠে তা দেখছিলেন এবং যেটা দেখলেন সেটা একদম অসম্ভব ছিল। নানা ভাই দেখতে পেলেন যে আরো একটি লাইন সুন্দরভাবে করা যাবে। নানা ভাই তখন দেরি হয়ে যাচ্ছে ভেবে উঁচু জায়গা থেকে নেমে জানাজায় অংশ নেন। তো নানা ভাইয়ের মতে ওই জানাজায় 6,000-7,000 মানুষ এবং জানাজায় অংশ নেয়া মানুষদের মতে 8,000-10,000 মানুষ জানাজায় অংশ নেয়। আমি এখনো মিলাতে পারি না কিভাবে এটা সম্ভব, কিভাবে 6,000-7,000 মানুষ বা 8,000-9,000 মানুষ এই অল্প জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবে। তাই আবার পেছনে তার আমার পেছনে এক লাইন বাদ রেখে ধন্যবাদ। ঘটনাটি পড়ার জন্য যদি পছন্দ হয় ভূতকে পড়ে শোনাবেন। আমার কাছে একটু অদ্ভুত লেগেছে বলেই এই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না আপনাদের কেমন লেগেছে, বাট আমার কাছে বেশ অদ্ভুতই লেগেছিল ঘটনাটি। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আপনার কাছে যাব আমরা, এবং আপনার কাছ থেকে আমরা মানে আমাদের প্রথম অতিথি ছিল তার কাছ থেকে একটা ঘটনা শুনব এবং তার আমরা একটি ঘটনা শুনছি, দ্বিতীয় যে ঘটনাটি সেই ঘটনাটি এখন শুনবো। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ শরীফ হোসেন।
জি,
থাকি মিরপুরে, আমার গ্রামের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর।
জি,
তো রাসেল ভাই ঘটনা হচ্ছে রাসেল ভাই পরে যখন 13-14 বছর ওই সময়ের একটা ঘটনা। রাসেল ভাই আমাদের গ্রামের মানে আমার বাড়ির পাশে হচ্ছে বাজার, 4-5 মিনিটের রাস্তা বাজার।
জি,
তো রাসেল ভাই আপনার ছোট ছিলাম আমাদের বাজারে আমাদের একটা দোকান ছিল, তো ওই দিন ছিল শনিবার, আমাদের ওইদিকে শনিবার এবং বুধবার বাজার বসে আর কি।
আচ্ছা,
তো সন্ধ্যার পরে রাসেল ভাই আমি বাজারে গেছিলাম বাজার সদায় আনার জন্য। তো বাজার সদায় নিয়ে আসার সময় বাসার সদায় নিয়ে যখন আসতেছি রাসেল ভাই, একটা কথা বলি রাসেল ভাই, সেটা হচ্ছে আমাদের বাড়ির দুপাশে সব কবরস্থান আর অন্য পাশগুলোতে হচ্ছে বাগান, আমাদের বাড়িতে অনেক বাগান, এর ভিতরে আমাদের আমরা আর আমাদের চাচারা থাকি। তো রাসেল ভাই আমাদের ওই বাড়ির একটু সামনে গেলে সাত্তার এমপির বাড়ি বলে সবাই চিনে, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই। তো রাসেল ভাই আমি বাজার থেকে আসতেছি তখন প্রায় সন্ধ্যা 7:30 এর মতো রাসেল ভাই, এরপরে হচ্ছে আমি যখন আসতেছি বাজার থেকে তখন রাস্তায় মানুষ খুব কম, সন্ধ্যার সময় তো মানুষ সবাই বাজারে যাচ্ছে, তখন আমি আসতেছি যখন আসতেছি ওই কবরস্থানের আমাদের বাড়ির সামনে একটা কবরস্থান, যে কবরস্থানগুলো আছে এটার পিছনে অনেক বড় একটা বাগান আছে, এই বাগানে দিনেও মানুষ খুব কমই যায়, ওখানে মানুষজন খুব কম যায়, ওই বাগানের সামনে রাস্তার পাশে হচ্ছে কবরস্থানগুলো। তো আমি আসতেছি রাসেল ভাই, যখন একটু সন্ধ্যা মানে চাঁদের আলো ছিল রাসেল ভাই, পরবর্তীতে যখন আমি আসতেছি এই এমপির বাড়ির সামনে যখন আমি আসছি, আসার পর আমি দেখতেছি যে ওই বাগান থেকে কেউ একজন রাস্তার এদিকে আসতেছে, আমি ভাবছি কেউ হয়তো বাগান থেকে বের হচ্ছে বাথরুম টাথরুম সেরে, আমি এর অন্য কিছু মনে করি নাই। আমি আসতেছি, আমি যখন একটু আরো কাছে আসতেছি ওই মানুষটা এসে রাস্তার পাশে এসে দাঁড়ায়, একটা কাটা গাছ আছে মাদার গাছ বলি আমরা ওগুলোরে, ওখানে এসে দাঁড়ায়। দাঁড়ানোর পরে আমি ভাবছি যে সে হয়তো আমার কারণে একটু লজ্জা পেয়ে ওখানে দাঁড়ানো, আমি তখনও কোনো ভয় পাওয়ার মতো কিছু নেই। আমি যখন একটু 10-12 হাত একটু ডিস্টেন্সে দেখতেছি যে ওখানে দাঁড়ানো, আমি জিজ্ঞাসা করবো যে কে তুমি, দেবে এখানে দাঁড়ায় আছো কেন। আমি আরেকটু সামনে গিয়ে যখন দেখতেছি, দেখি যে রাসেল ভাই ওর গায়ে হচ্ছে কালো চাদর মোড়ানো কিন্তু মাথা নেই। আমি প্রথমে ভাবছি যে হয়তো আমার দেখার মধ্যে কোনো ভুল ছিল, আমি আবার ভালো করে একটু তাকাই দেখি যে আমি যেটা দেখছি সেটাই সত্যি যে ওর মাথা নেই। তখন রাসেল ভাই আমি মানে এত বেশি ভয় পাইছি, ভয় পাই আমি অনেক জোরে একটা চিৎকার করে আমার দৌড় দিছে, মানে আমার পাশেই কিন্তু আমার বাড়ি, দৌড় দেওয়ার পরে আমার আর কিছু মনে নাই, আমি বাড়ির সামনে গিয়ে পড়ে গেছি। পরে সকালবেলায় আম্মা আমার বলছে যে কি হয়েছে যে রাতে এইভাবে চিৎকার করে এখানে এসে পড়ে গেছি কেন। তো আমি আমার বলছি যে এইভাবে আমি রাতে সন্ধ্যে পরে আসার সময় এই জিনিস দেখলাম, আমার বলছে যে এই জন্য বলছে যে রাতের বেলায় বের হয়েছে না। তো পরবর্তীতে ওই যে আমার বড় ভাইয়া ছিল, বড় ভাইয়া বলতেছে যে এই মাথা কাটা জিনিসটা আমার বড় ভাইয়ারা বড় ভাইয়াদের সামনে একবার পড়ছে। তো ভাইয়া ঘটনা এই আগে তো ধরেন আপনার এই মোবাইল অথবা সিডি এগুলো কম ছিল, আগে ছিল বিসিআর দিয়ে ছবি দেখা হইতো বা মুভি দেখা হইতো। তো আমাদের পাশে হচ্ছে আমার এক খালাম মাদের বাড়ি, আমার বড় ভাই খালাতো ভাই আর এক জ্যাঠাতো ভাই ওরা এই বিসিআর ভাড়া করে মুভি দেখতেছে। তো সম্ভবত একটা দেড়টার দিকে ওনারা আবার ওই চা টা খাইতে মুভি দেখার পরে চা টা খাইতে বাজার আসতেছে।
এটা কি আরেকটা ঘটনা?
এটা আমার এই ঘটনা হওয়ার পরে ভাইয়ের কাছ থেকে, আমার বড় ভাইয়ের কাছ থেকে শুনছি আর কি, যে মাথা কাটা জিনিসটার ব্যাপারে।
আচ্ছা বলেন।
তো ভাইয়া বলছে আর কি যে ভাইয়া বলছে যে আমরা এরকম মুভি দেখার সময় যাওয়ার সময় আমাদের বাড়ির এখানেই সেম ওই জায়গাটাতেই এই ওনাদের ওই তিন রাস্তার একটা মোড় আছে আমাদের এখানে মসজিদের এখানে, ওখান থেকে মাথা কাটা জিনিসটা আসতেছে। ওনারা দেখে তিনজন ছিল তো খুব সাহস করে ওনারা দৌড়ে বাজার দিকে চলে গেছে। বাজার দিকে চলে যাওয়ার পরে আবার অনেকক্ষণ পরে প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা পরে ওনারা আবার বাজার থেকে চা খাওয়ার পরে খাওয়া দাওয়া করে আসার সময় আবারও সেম জায়গায় ওনাদের সামনে পড়ছে। ওর পাশে মসজিদ ছিল, ওনারা পরে মসজিদে ঢুকে যায়। মসজিদে ঢুকার কিছুক্ষণ পরে ওনারা দেখছে যে ওই জিনিসটা অন্যায় চলে গেছে। পরবর্তীতে আবার মসজিদ থেকে বেরো ওনারা যখন আবার আসবে ওই খালাম্মাদের বাড়িতে, তখন যাতে দেখে যে আবার ওনার পিছন থেকে আসতেছে। পরে তিনজন ওনারা তিনজন আবার দৌড়ে চলে গেছে।
আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের আরো একজন লিসেনার, আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে বলছেন?
জি আমার নাম আলামিন ইসলাম ইমন, মালয়েশিয়া থেকে বলছি।
মালয়েশিয়ার কোথায় থাকেন আপনি ভাইয়া?
মালয়েশিয়ার কুয়ালালামপুরে।
কুয়ালালামপুরে কোন জায়গায় থাকেন একটু আমাকে যদি বলতেন?
আপনার কয়জন শুনছেন? আপনি একাই শুনছেন নাকি আপনার ফ্যামিলি বা আপনার ফ্রেন্ড সবাই মিলে শুনছেন?
আমার ফ্রেন্ডরাও শুনতেছে,
আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন ভাইয়া, অনেক ভালো থাকবেন।
আপনাদেরকে ধন্যবাদ এত সুন্দর একটা এপিসোড চালু করার জন্য।
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সব সময় লাইভ শুনবেন, ওকে? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। তো আমরা কথা বলছিলাম আমাদের ইমন ভাইয়ের সাথে, এবং ইমন ভাই আমাদের সঙ্গে কথা বলছিলেন। তো যাই হোক, আমাদের বেশ কিছু এসএমএস রয়েছে। উপু কর্মকার কাপাসিয়া থেকে আমাদের সাথে লিখেছেন, এছাড়া বরিশাল থেকে মাশফিন আমাদের সাথে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন শাফিন মাহি মিরপুর এক থেকে, পিয়াস মজুমদার আমাদের সঙ্গে আছেন এবং বলছেন যে আপনারা এসএমএস পড়েন না। আমি এই যে এস এম এস পড়ছি, আবার দেখেন ব্যাপারটা হচ্ছে যে ঘটনা, তারপরে এস এম এস যদি পড়তে শুরু করি তাহলে ফেসবুকে বলবেন যে মানে সবকিছু সবাইকেই মানে নিয়ে তো থাকতে হবে, তাই না? সবাই একসাথে মিলে ভিষে থাকতে হবে। আমাদের সাথে শাফিন মাহি মিরপুর এক থেকে লিখেছেন, তাদের সঙ্গে আছেন সিফাত সাকিব লাবিব, পড়তে পারলাম না, চলে গেল। খোলা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদের সঙ্গে বলছেন ফার্স্ট স্টোরিটা রিয়েলি নাইস ছিল, 25টা এস এম এস করেছেন আনোয়ার এবং আফরিন আজকে। তাসমিয়া আমাদের সাথে আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি মালিহা খুলনা থেকে আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন আমরা বারান্দায় দাঁড়িয়ে শুনছি স্টোরিগুলো জোস, এবং পীর সাহেবের স্টোরিটা খুবই অদ্ভুত। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি খুলনা থেকে শিশির তসনিম বলছেন যে আমার ছোট ভাই আমার সাথে আছে, এবং রাসেল ভাই থার্ড স্টোরিটা অসম ছিল, থ্যাংক ইউ ভেরি মাচ। সৌম্য খুলনা থেকে আমাদের সাথে আছেন, খুলনা থেকে প্রচুর এস এম এস পাচ্ছি আমরা, খুলনা থেকে প্রচুর ঘটনাও চাই, অনেক 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 ঘটনা আমরা পাচাই, কারণ খুলনা থেকে আমরা সবচেয়ে বেশি ঘটনা পেতাম। আমাদের সাথে দেখতে পাচ্ছি পলাশ সিলেট থেকে লিখেছেন যে 2 ইয়ার্স পর ভূত এফএম শুনছি, খুব এনজয় করছি। সিলেটও আমরা আরেকটা জায়গা, যেটা সিলেট খুলনা রাজশাহী প্রচুর ঘটনা পাই সব সময়। তামিম চট্টগ্রাম থেকে লিখছেন আপনি এখন গান নিয়ে শুরু করেছেন, ও মাই গড। আমরা কিন্তু আমাদের এইখানে ব্ল্যাক সাবাথ আয়রন ম্যান রেগুলার কিন্তু আগে বাজাতাম, ভূত এফএম এক সময় গান বাজতো, আপনার মনে আছে কিনা, কিন্তু এটা মনে হয় এখন আলোচনার সময় না, রাইট? ইব্রাহিম আমাদের সঙ্গে আছেন, এবং ক্যান্টনমেন্ট তিনি আমাদের সঙ্গে রয়েছেন, রিয়া আমাদের সঙ্গে আছেন, তশফিক আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন কাইয়ুম বরগুনা থেকে, আমাদের সঙ্গে আছেন শাহিদ রংপুর থেকে, মুনিরা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এস কে জান্নাত, এছাড়াও জুবায়ের আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি মেহেদি চাপানবাবগঞ্জ থেকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হাসান খান, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সিকদার, এছাড়া আমাদের সঙ্গে শাহিদ আছেন, সাদিক আছেন আমাদের সঙ্গে, সৌম আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বাবিল, এছাড়া বগুড়া থেকে, বগুড়া থেকে আমাদের সঙ্গে আরো অনেকেই যোগ দিচ্ছেন এবং আমার সাথে কথা বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ বগুড়া থেকে আমাদের সাথে কথা বলার জন্য এবং আমার সাথে যোগ দেওয়ার জন্য। আমরা খুবই ওয়েট করছি, ইগারলি ওয়েট করছি আপনাদের সঙ্গে মিট করার জন্য। কে আমাদের একজন, আচ্ছা আবিদ তালুকদার আলভি, তিনি একটা ছবি পোস্ট করেছেন যেই ঘটনাটা আমরা পড়েছিলাম, পোস্টমর্টমের ঘটনাই, এবং কোন একটা মেডিকেল কলেজের পুকুরের পাড়ে যেটা ঘটেছিল, তিনি সেই মেডিকেল কলেজের সেই যেই রুমটা রয়েছে সেই রুমটার ছবি, পোস্টমর্টম যেখানে করা হয় সেই রুমটার ছবি তিনি ফেসবুকে দিয়ে দিয়েছেন। আর যে রাসেল ভুতাসন এই পেজটাতে গেলে আপনারা সেটা দেখতে পাবেন, রাইট? আমরা দেখতে পাচ্ছি মারজান আবদুল্লাহ আমার সাথে আছেন, তিনি এবং তার ফ্রেন্ড আরিফ তারা শুনছেন, এছাড়াও দেখতে পাচ্ছি শামীম রহমান আমাদের সঙ্গে আছেন, এবং তিনি হাফিজ মেনুদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান তাই লিখেছেন। তসমিয়া বিনতে আলম লিখেছেন ফার্স্ট স্টোরিটা ভালো ছিল, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এম ডি রাজু আহমেদ, এবং তিনি বলছেন নাইস স্টোরি, আমাদের সাথে রিফাত আছেন, এবং তিনি বলছেন অনেক ঘটনা আছে ভাই, স্টুডিওতে যেতে চান তাহলে এই মুহূর্তে আপনার ঘটনা, যে কোনো একটি ঘটনা সবচেয়ে ভালো ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং ঘটনা পাঠাতে হলে আপনাকে মনে রাখতে হবে আমাদের ইমেল অ্যাড্রেস, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhutfm@radio40.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। দেশের বাইরে যারা রয়েছেন তারা কিন্তু অডিও ক্লিপও পাঠিয়ে দিতে পারেন, আর এখন তো ফোন করেও ঘটনা শোনানোর অপশন রয়েছে। সো ইট ইজ ভেরি ইজি নাও। আমাদের সাথে রনি আহমেদ লিখেছেন, প্রথমবারের মতো লাইভ ভূত এফএম শুনছেন সাভার থেকে, অসম এক্সপিরিয়েন্স, থ্যাংক ইউ ভাইয়া, ইউ আর মোস্ট ওয়েলকাম রনি আহমেদ। আমাদের সঙ্গে সৈকত আছেন, আমাদের সঙ্গে রয়েছেন সিয়াম পি কে, এছাড়াও নাঈম হোসেন আমাদের সঙ্গে আছেন, শার্লক হোমস আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আচ্ছা তিনি বলছেন যে বেসিক্যালি তার কোনো ডাউট নেই যে ভূত এফএম ইজ আ লাইভ প্রোগ্রাম, বাট সামটাইমস আই বিকাম কনফিউজ বিকজ আই হ্যাভ রিটন আ লট অফ কমেন্টস। অল রাইট, নাও আই এম রিডিং ইউর কমেন্ট রাইট, এবং আমার যেটা মনে হচ্ছে যে আপনি এখন মনে হয় বিশ্বাস করতে পারছেন যে এটা লাইভ, হ্যাঁ এটা চিন্তা হতেই পারে আসলে, মানে বাট আমাদের আসলে দরকার নাই যে মানে লাইভ না করার কোনো দরকার নাই আর কি। আমাদের সাথে মুকিত শ্রাবণ আছেন, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি নুসরাত নাহিয়া, এছাড়াও লাবিব নূর আমাদের সঙ্গে আছেন, এম ডি ফরিদ আমার হোসেন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে শুভ আছেন, খোকন মণ্ডল আমাদের সঙ্গে আছেন। আমি একটা মানে মজার ঘটনা বলি, আমার কাছে সবচেয়ে মনে হয় কি যে আমরা আসলে যে এত রাতে এই সিচুয়েশনে আপনাদের সবাইকে নিয়ে একসাথে ঘটনাগুলো বলছি এবং ঘটনাগুলো শুনছি এবং আপনাদের রিয়াকশনগুলো পড়ছি, এবং আমাদের সাথে দেখতে পাচ্ছি যে রবিতা, মিথিলা, মুক্তি শ্রাবণ, নুসরাত নাহিয়া, ফরিদ হোসেন, শুভ, কত কত নাম, এই যে সবাই আপনারা যোগ দিচ্ছেন, যে আপনাদের সাথে সবাই মিলে আপনাদের নামগুলো পড়তে পারছি, সেই সাথে আপনাদের আমরা সবাই মিলে একসাথে শুনতে পারছি, সবাই সবার ফিলিংটা একই টাইমে হচ্ছে, কারো ভালো লাগছে কারো খারাপ লাগছে হয়তো, বাট একই সময় ঘটছে করাটা, এটা অনেক স্পেশাল একটা ব্যাপার, এটা না এটার মধ্যেই না পুরো ম্যাজিকটা আমার কাছে মনে হয় যে ঢোকানো। দ্যাটস ওয়াই আমরা সবসময় আপনাদের সাথে এরকম সরাসরি কথা বলতে চাই, দোয়া করবেন আমাদের জন্য। আমাদের সাথে দেখতে পাচ্ছি এছাড়াও অভিজিৎ আছেন, এছাড়াও মিম আছেন, আরও অনেকেই আছেন। তো আমরা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমরা কিন্তু এই বিজ্ঞাপন বিরতির পরে আবার চলে যাবো একটা অডিও ক্লিপে, ওকে? সো আমাদের সাথে থাকবেন, স্টে টিউন।
Bhoot FM, the night comes alive with Gramophone.
ওই ঘটনাটি বছর দুয়েক আগের হবে। একদিন আমরা আসছিলাম লন্ডন থেকে, আমাদের আমরা থাকি জায়গাটা ইয়র্ক, ইয়র্কের দিকে, লন্ডন থেকে ইয়র্কের ডিস্টেন্স 211-212 মাইল হবে, লাগে হলো প্রায় 4 ঘন্টার মতন, 3 থেকে 4 ঘন্টা আসলে প্রায়। আর ইউজুয়ালি আমরা হাফ দ্য ওয়েতে সবসময় থামি কোথাও, কোন একটা সার্ভিস স্টেশনে থামি, তো জার্নিটা আর্জনা করি না কি, আমি স্পিন ড্রাইভ করছিলাম। তো আমরা রওনা দিই হয়তো 6টার দিকে হবে, এক্সাক্ট টাইম আমার আসলে মনে থাকে না, 6টার দিকে আমরা রওনা দিই। রওনা দিয়ে 8:30 হয়তো আমরা রওনা দিই, 8:30 মাগরিব করার জন্য সার্ভিস স্টেশনে থামি, মাগরিব পড়ি আর কিছু খাওয়া দাওয়া করি আমরা। তো মাগরিবের পরে আমার ধারণা 9:30 মনে হয় আমরা আবার রওনা দিই। তো 2 ঘন্টার মতন তখন ডিস্টেন্স বাকি থাকে, যেখানে আমার নেভিগেশন দেখাচ্ছিল যে বাসায় পৌঁছাতে 11:30 বাজবে। তো যাই হোক, প্রায় মনে হয় 5-10 মিনিট ড্রাইভ করছি, রাস্তাটা দেখি হঠাৎ করে সামনে রাস্তা বন্ধ। এখানে বলে আছি যে ইউকেতে রাস্তাগুলো এরকম যে এগুলো হাইওয়েতে এটা বন্ধ হওয়ার কথা না আসলে, আর বন্ধ হলেও একটা ডাইভার্সন দেওয়া থাকে, যে কোনো একটা জায়গায় যদি কোনো ইমার্জেন্সি কোনো কারণে বন্ধ হয়, একটা ডাইভার্সন থাকলে পাশের টাউন দিয়ে ঘুরে ওই বন্ধ রাস্তা ব্লক জায়গাটা পার হয়ে তার ফরওয়ার্ড হয়ে আপনি আর জায়গা দিয়ে সেখানে সেই সেম রাস্তায় গেলেন। আমার এই রাস্তাতেই ধরেন যে 120 মাইল অথবা বেশিক্ষণ চালাতে হবে। যেখানে ওখান থেকে সে আমার বাসায় যাওয়ার জন্য এরা যেতে যেতে সেটা ফলো করে করে পাঁচ দশ মিনিট হবে, বেশি হবে না, আবার মেইন রোডে এসে পড়লাম। মেইন রোডে এসে পড়ে 8 মিনিট যাওয়া করে দেখি আবার সেই সেম ডাইভার্সন, সেম রোড ব্লক ডাইভার্সন। অবস্থানে এতক্ষণ ঘুরে টুরে আসলাম ঠিক আবার আগে জায়গাতে কিভাবে আসলাম, আবার ঠিক মতোই আস্তে আস্তে দেখে দেখে যেখানে ডাইভার্সন দেখাচ্ছে সেটা দেখে আবার পাঁচ সাত মিনিট পরে আবার মেইন রোডে এসে পড়লাম। আর তার 1 মিনিট পরে দেখি আবার সেই জায়গা, সামনে রোড ব্লক এবং তারপরে এবার আবার সেই শহরে ঢুকলাম, ঢুকে সেই গোল চক্র দিয়ে ওই যে ডাইভার্সন দেখাচ্ছিল সেটা বাদ দিয়ে যতগুলি ছিল রাস্তা সবগুলি ট্রাই করছি। এবং এইভাবে সেই রাতে মনে হয় নটার দিকে মনে হয় সেই রোড ব্লকের সিচুয়েশনে পড়েছিলাম। আর তারপরে রাত্রে প্রায় 12টা 1টা হবে, 12টা 1টা পর্যন্ত শুধু ঘুরলাম ওই শহরে, যতগুলি রাস্তা আছে সবগুলো দিয়ে ট্রাই করলাম, সবগুলো দিয়ে এক টাইম আমরা ফেরত আসি ঠিক রোড ব্লকের আগে। ১১টা বেজে গেছিল আমি যা ঘুরতে ঘুরতে অন্ধকার, ঠিক একটা রোড টা নিয়েছিলাম যেটা ছিল পুরো কান্ট্রি রোড, যেখানে কোনো লাইট ছিল না, অন্ধকার রাস্তা। সেখান থেকে ঘুরতে ঘুরতে ঘুরে ঘুরতে আবার সেই একই জায়গায় গোলক ধাঁধার মতন ঘুরতে এসে, এর মধ্যে তো আমার বাচ্চা ছিল, আমার হাজবেন্ড, সবাই মানে মোটামুটি মানে অবাক কাণ্ড, মানে অবাক হয়ে গেছি, ভয় পাচ্ছিলাম যে কি ব্যাপার, এখান থেকে বেরোতে পারবো না, মানে কিভাবে এইভাবে গাড়িতে লোক প্রায় মানে কমে গেছে। আর এই তো শহরগুলোকে বলে রাখছি, এটা সেলফ, সবগুলো শহরে সেলফ কন্টেন্ট, মানে শহরের ভিতরে ধরেন যে সবকিছুই আছে, এমন না যে এই শহরে এটা আছে অন্য শহরে নাই, এ ধরনের কিছু না। তো ওখানে এরকম ছিল যে সেলফ সার্ভিস পেট্রোল পাম্প থেকে আমার গাড়িতে আমি তেল ভরে নিলাম, একটা সুপার মার্কেট ছিল যেটা 24 আওয়ার, সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম কয়েকজনকে যে ওরা এমনিতে অত রাতে আসলে লোক বেশি ছিল না, তো ওরা ওদের সাথে কথা বললাম যে ওরা রাস্তা ব্লক এরকম কিছু জানে কিনা, মেইন রোডটা ব্লক কেন, তো যাকে জিজ্ঞেস করলাম সে কিছুই বলতে পারে না, বললো যে আই ডোন্ট নো এনিথিং। এর মধ্যে আমরা একবার একটু পুলিশ স্টেশনে গেলাম, পুলিশ স্টেশনটা অত রাতে বন্ধ হয়ে গেছিল, কিন্তু দেখলাম যে ওখানে আফটার আওয়ার্স এমার্জেন্সি কলের ব্যবস্থা আছে, তো ওখান থেকে কল করলাম এমার্জেন্সিতে, ওরা বললো যে ওরা রাস্তা ব্লকের কোনো খবর জানি না। আর আমি লোকেশনটা বললাম যেখান থেকে আমি কিভাবে যাবো যাওয়াতে, তো সে আমাকে কিছু একটা বলছে আসলে, কিন্তু সেটা আমি ঠিক ফলো করতে পারি না, আমাকে মানে আমরা তো কোনো রোড দিয়ে দিতে পারছি না, হয়তো আসলে ওকে আমি বুঝাতেও পারতেছিলাম না, আমি যে রোড দিয়ে ট্রাই করি কেন আমি একটা জায়গায় এসে পড়তেছি যে জায়গা থেকে রাস্তা বন্ধ, এবং সেটা আমাকে লেফট দিকে ইন্ডিকেট করতেছে যে শর্টের ভিতর দিয়ে যেতে হবে, শর্টের ভিতর দিয়ে কোনো রাস্তা দিয়ে আমি যেতে পারি। ঘরে ঘুরতে ঘুরতে কতবার থামলাম, কত কিছু করলাম, আর নেভিগেশনে সাধারণত চারটা অপশন দেখায় আসলে, সবগুলি অপশন ট্রাই করলাম, সবগুলি রাস্তা গোল চক্র থেকে যতগুলি রাস্তা যতদিকে গেছে শহর থেকে বের হয় শহরের ভিতরে, ফর এক্সাম্পল আপনি যদি চিন্তা করেন যে ঢাকা শহরের ভিতরে আপনি যাবেন কোনো একদিকে, জানি না কিভাবে যে এত জায়গায় রোড ব্লক যেখানে সেখানে এসে পড়বো তার আগে, মানে মনে হচ্ছে যে শুরুই করিনি, মানে বুঝতেছি না আসলে কাহিনীটা কি। এভাবে ঘুরতে ঘুরতে মনে হয় রাত 1টার দিকে আমার বাচ্চা বললো যে খিদাবাস, ওখানে দেখছি একটা সার্ভিস স্টেশনের ওখানে একটা 24 আওয়ার্স ছিল, আমরা ওখানে গেলাম, যাওয়ার পরে মহিলাকে বললাম যে খাওয়া কেনার পরে মহিলাকে জিজ্ঞেস করলাম যে আমরা আসলে ইয়র্কে যেতে চাচ্ছি, এখান থেকে যেতে পারতেছি না কেন জন্য, মানে এখানে যাওয়ার যতবারই যাচ্ছি সবগুলো দিয়ে আমরা ওই জায়গায় চলে যাচ্ছি একটা বিল্ডিং এ যেখানে রোড ব্লক। তখন সে মহিলাটা হেল্প করলো এভাবে যে সে আসলে একটা ইউকে ম্যাপ বের করলো, ম্যাপ বের করে সে দেখালো যে আমরা যে শহর আসাম থেকে সম্পূর্ণ অন্যদিকে একটা শহর নাটিংহাম বলে একটা শহর, সেখানে যে সেখান থেকে যাওয়ার জন্য সে একটা রাস্তা দেখালো, আমি জানি না কেন এই রাস্তা আমাদের চোখে পড়েনি বা এই রাস্তা আমরা উঠিও নি, আমি জানি না ঘটনাটা কি, সেগুলো তুমি এই রাস্তা দিয়ে যাও, এই রাস্তা গেলে তুমি নাটিংহাম হয়ে যাও যেতে পারলাম। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে আমরা ওই রাস্তায় উঠলাম। আমি অদ্ভুত ব্যাপার, সেই রাস্তার মধ্যে হাজার হাজার গাড়ি, হাজার হাজার গাড়ি ডাইভার্সনের সাইনটা ওখানে আছে। আমি বুঝলাম না কেন আমরা এই ঠিক তিন চার ঘন্টা আমরা প্রত্যেকটা রোড ট্রাই করে কোথাও কেন খুঁজে পেলাম না। মানে অদ্ভুত ব্যাপার, আমি সেখানে মানে আসলে নেভিগেশনও লাগতো না, সব সব গাড়ি ফলো করতেছে একজন আরেকজনকে। খুব সুন্দর আমরা না তিন হয়ে পার হয়ে যখন আবার মেইন রোডে পড়ছি, তখন আমরা অত ভয় লাগতেছিল যে আবার না দেখি ওই রোড ব্লক আর ডাইভার্সন। ডাকার সময় রোড ব্লকও ছিল না, ডাইভার্সনও দেখিলেন ওখানে এসে, যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল এগারোটা। আমরা মানে সেদিন বাসায় আসছিলাম রাত্রে সাড়ে তিনটা। আমার হিসাব মতো আমরা প্রায় চার ঘন্টা এই শহরে, শহরের প্রত্যেকটা অলিগুলি ঘুরে আমরা বের হতে পারিনি। আমি লাস্টে কিভাবে বের হয়েছি আল্লাহ জানে। আমরা একসময় প্ল্যান করতেছি আসলে যে এখানে রাতটা কাটাবো কিনা কোনো একটা হোটেল টোটেলে। যাই হোক, এটাই ছিল আমার ঘটনা। আমরা সবাই যাই না তো সুপারন্যাচারাল কিনা, কিন্তু এটা একটা অদ্ভুত ঘটনা ছিল আমাদের জন্য। থ্যাংক ইউ।
Boot FM, the night comes alive with Grameen Phone.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় 48.2 FM, আমি রাসেল আছি সাথে। অ্যান্ড আপনারা যারা হতাশ হয়ে যান, ইনবক্স করেন কিন্তু রিপ্লাই পান না, মানে নাও উই আর ভেরি অ্যাক্টিভ, এবং আপনারা যারা হচ্ছে ইনবক্স করবেন আপনারা আশা করছি রিপ্লাই পেয়ে যাবেন। স্পেশালি ভূত ফোনে দিন তো কোনো কথাই নেই, অফকোর্স রিপ্লাই পাবেন। সো আমাদেরকে অবশ্যই ইনবক্সে জানান আপনাদের বিভিন্ন প্রবলেম, আপনাদের বিভিন্ন চাওয়া পাওয়া সবকিছু। আমরা চেষ্টা করব আপনাদের আপনারা যা চাচ্ছেন সেই অনুযায়ী কাজ করতে। এনিওয়েজ, আমরা চলে যাব একটা ঘটনায়, একটি আরো একটি ঘটনা, এবং এই ঘটনাটি পাঠিয়েছেন ওমান থেকে আমাদের একজন লিসনার, এবং আমি পড়ে শোনাচ্ছি ঘটনাটি, যেভাবে পড়ে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি ভালো আছেন কিন্তু কারণ আপনি সবসময় ভালোর তলে। আমি অভি, আমি ভূত এফএমের একজন নিয়মিত লিসেনার। আমার কাছে অসংখ্য ঘটনা আছে, তার মধ্যে আমার এক্সপিরিয়েন্স করা একটা ভয়ঙ্কর ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন ওমানে আছি, তাই আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না, বুঝতেই পাচ্ছেন। ঘটনাটা যদি ভালো হয় তাহলে সবাইকে পড়ে শোনাবেন। আমি ওমানে একজন ট্রাক ড্রাইভার হিসেবে আছি। ঘটনাটা আমার সাথে ড্রাইভিং করার সময় ঘটা। সেদিন আমি একটু বেশি ভয় পেয়েছিলাম। ঘটনার দিন বিকেল 5:30 আমি কিছু দামি জিনিস নিয়ে ওমানের রাজধানী মাস্কাট থেকে সালালা নামক জায়গায় যাওয়ার জন্য আল্লাহর নাম নিয়ে চলতে শুরু করি। সালালা মাস্কাট থেকে 1000 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে যেতে প্রায় 12 ঘন্টা সময় লাগে। ঘটনা শুরু হয় আমার সাথে যখন আমি সালালা থেকে মাত্র 150 কিলোমিটার দূরে। জায়গাটার নাম অবশ্য আমি বলতে চাই না। তখন সময় 1:30 কি 2 হবে। আমি আপন মনে গান শুনতে শুনতে যাচ্ছিলাম পাহাড়ের মধ্যে দিয়ে। হঠাৎ আমার গাড়ির সামনে আমি একটা ছাগল দেখতে পেলাম, তাই সাথে সাথে ব্রেক করলাম, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। গাড়িটা ছাগলের ওপর দিয়ে চলে গেল এবং একটু দূরে গিয়ে থামলো। তারপর আমি গাড়ি থেকে নেমে পেছনে তাকিয়ে দেখতে লাগলাম ছাগলটার কি অবস্থা। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো সেখানে কিছুই ছিল না। আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম এটা দেখে, কারণ আমি স্পষ্ট দেখছিলাম ছাগলটা আমার গাড়ির নিচে পড়েছে। যাক, আমি ভাবলাম হয়তো ছাগলটা বেঁচে আছে এবং চলে গেছে। আমি আবার গাড়িতে ফেরত এসে আবার চলা শুরু করলাম, কিন্তু এবার শুরু হলো আমার সাথে আসল ঘটনা। কিছু তো যাওয়ার পর আমি আমার গাড়ির লাইট দিয়ে দেখলাম একটা মহিলা লাল শাড়ি পরে রাস্তার সাইডে দাঁড়িয়ে হাত নেড়ে সিগন্যাল দিচ্ছে। কিন্তু এদেশে লিফট দেওয়া নিষিদ্ধ, তাই আমি গাড়ি চালিয়ে মহিলাকে ক্রস করে মানে জাস্ট এগিয়ে গেলাম, এবং কিসের কৌতূহল বশত জানি না আমি লুকিং গ্লাসে পেছনে তাকালাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। আর আমার পেছনে কোনো গাড়িও ছিল না যাতে মহিলাটি উঠবে। এবার আমি একটু ভয় পেলাম, কিন্তু এবার যা আমার সাথে ঘটল তা যেন আর কখনো কারোর সাথে না ঘটে। আমার গাড়ির ভেতরে লাইট বন্ধ ছিল। আমার সিটের পেছনে আমি ক্লান্ত লাগলে শোয়ার জন্য কাঠ দিয়ে একটা ছোট্ট বিছানার মতো বানিয়ে রেখেছিলাম। তো আমার কাছে মনে হলো সেখানে কেউ শুয়ে আছে। তো আমি পেছনে ফিরে যা দেখলাম তা হলো, আমি রাস্তায় যে মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম সেই মহিলা আমার গাড়ির পেছনে শুয়ে আছে। অন্ধকারের কারণে আমি মহিলাটির চেহারা দেখতে পেলাম না। আমি কিছু ভাবতে পারছিলাম না। আমি গাড়ি ব্রেক করে সাইড করে ভেতরে লাইট চালিয়ে আবার পেছনে দেখলাম, কিন্তু সেখানে কিছুই ছিল না। এবার আমার নাকে একটা তীব্র মাংস পচা গন্ধ এসে লাগল এবং আমি দেখলাম আমার পাশের সিটে সেই মহিলাটি বসা এবং মহিলাটি আমার দিকে তাকিয়ে আছে। এবার আমি মহিলাটির চেহারা দেখতে পেলাম। আর যা দেখলাম তা হলো মহিলাটির চেহারা রক্তাক্ত এবং চেহারার এক সাইড যেন চেপে আছে। মহিলার চোখ দুটোর মধ্যে একটি নষ্ট হয়ে গেছে, অন্য একটি চোখ লাল। এই দৃশ্য দেখে আমি আর টিকে থাকতে পারিনি। আমি সাথে সাথে সেন্সলেস হয়ে যাই। সকালে হাইওয়ে পুলিশের ডাকে আমার হুঁশ ফেরে। পুলিশ আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে। আমি সব খুলে বলি। সেখান থেকে যা জানতে পারি তা হলো, এখানে নাকি আগেও অনেকের সাথে এমন ঘটনা ঘটেছে, আর সবগুলোই নাকি ট্রাক চালকের সাথে ঘটা। এটা ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আল্লাহ হাফেজ। আবির হাসান অফি ওমান। এখন ঘটনা হচ্ছে যে এই মহিলাকে হতে পারে যে ইনি হয়তো ট্রাক ড্রাইভারের সাথেই বারবার ঘটছে, তার মানে ইনি হয়তো কোন ট্রাক ড্রাইভার দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই জন্য হয়তো ট্রাক ড্রাইভাররাই তাকে দেখতে পান বারবার ঘুরে ফিরে প্রতিবার এবং বিভিন্ন বিপদের সম্মুখীন হয়, মানে বিপদ তো হয় না, এক্সপিরিয়েন্স করেন আর কি, তাই না? হতে পারে। যাই হোক, আমরা ঝটপট কিছু আপনাদের কমেন্ট পড়ে ফেলি এবং আমি দেখতে পাচ্ছি এম ডি হোসেন আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন যে আমাদের পাশা বারান্দিপাড়া এবং নূরে আলম আমাদের সাথে আছেন এবং আমাদেরকে বলছেন আমাদেরকে দীপঙ্কর কুমার আমাদের সাথে আছেন এবং একা একাই তিনি শুনছেন, ভয় লাগছে। আমাদের এম ডি লিটন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে আছে। আচ্ছা, তিনি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছেন মানে এটা তো পাবলিক একটা পেজ, তো এই পেজে এটা পোস্ট, পাবলিক পোস্ট, এবং সেই পোস্টে আপনি নাম্বারটা দিয়ে দিয়েছেন। আমার মনে হয় আপনি এটা টেক্সট করে বা ইনবক্স করে দিলে বেটার ছিল। এছাড়াও আপনি যদি কথা বলতে চান তাহলে আপনি নেক্সট উইকে, আজকে আর কথা বলার টাইম নেই, আমার মনে হয় নেক্সট উইকে আপনি আমাদের ইনবক্স করলে আমরা চেষ্টা করবো আপনার সাথে কথা বলার। আচ্ছা, যাই হোক, আমাদের সাথে দেখতে পাচ্ছি যে হেলাল আকাশ লিখেছেন খুব ভয় লাগছে। প্রশান্ত মধু আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে তিনি এক একা শুনছেন, গ্রেট শো লিখেছেন আমাদেরকে এবং তিনি বলছেন আই হ্যাভ সাম হরর স্টোরিজ, রিয়েল হরর স্টোরিজ, এবং তিনি বলছেন যে তার গ্র্যান্ডফাদার মানে এক্সপিরিয়েন্স করেছেন এগুলো এবং তিনি বলছেন আই ওয়ান্ট টু শেয়ার দেম। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে এই আগ্রহটা দেখানোর জন্য। আপনি ভূত এফএম এর বৈশ্বিক ফুর্তি ডট এফ এম এই অ্যাড্রেসে আপনার ঘটনা পাঠিয়ে দিন। রুবেল রনি আমাদের দেখছেন বেস্ট প্রোগ্রাম রেডিও ফুর্তি অ্যান্ড মানে অল রেডিও, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে দেখতে পাচ্ছি যে আল সাবের লিখেছেন, তিনি অ্যাপ দিয়ে শুনছেন এবং তিনি অ্যাপে একটা ছবি আপ করেছেন। এম ডি নাজমুল ইসলাম আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন এম ডি রাজু আহমেদ, আমাদের সাথে আছেন শাহরিয়ার হাসান ইমরান, রিয়া মনি আমাদের সঙ্গে আছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের হোস্টেল থেকে তিনি শুনছেন আমাদের সাথে, এম ডি হোসেন আজকের গল্পগুলো ভালো হয়েছে, আফরোজা মায়া আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি, নূর এ আলম রাজশাহী থেকে শুনছেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি, ফিরোজ তশফিয়া এবং আমাদের সঙ্গে এবং তিনি গাইবান্ধা থেকে শুনছেন, আমাদের সাথে রয়েছেন মৃদুল সরকার শেখপাড়া ভারত থেকে শুনছেন তিনি এবং তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও রুকনুজ্জামান রাজ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, সুমাইয়া ফ্লোরা, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকে। আপনাদের সবচেয়ে ভালো হয় যদি আপনারা ঘটনা এবং আপনাদের যে ঘটনাটা সেই ঘটনার সাথে আপনারা আপনাদের ফোন নাম্বারটা পাঠান, যেখানেই থাকেন না কেন, পৃথিবীর যে কাজে থাকেন না কেন, আমরা চেষ্টা করবো আপনার সাথে কন্ট্যাক্ট করার। আর সেই সাথে আমি দেখতে পাচ্ছি আমাদের যে পেজটা রয়েছে সেই পেজেও আপনারা অনেকেই লিখছেন এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আছেন যারা হুমায়ুন আহমেদ ফাহিম আমাদের সঙ্গে আছেন, অনেক ভালো লাগলো। মাহফুজুর রহমান জামি আমাদের সঙ্গে আছেন ফার্স্ট টাইম, তিনি বলছেন যে আমার কমেন্ট করলাম, থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট করার জন্য, আপনার কমেন্ট আমরা পড়েও ফেললাম। সাকিব হাসান আল মামুন আমাদের সাথে আছেন, যে তিনি বলছেন যে তিনি আমাদেরকে যেটা লিখেছেন সেটা এখানে পড়তে পারছি না আমি। নাদিম আমাদের সাথে আছেন এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও ফরহান রায়ান, এছাড়া আমাদের সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছি জে আর মিনহাজ খান, এছাড়াও কে এম নাইম আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও আবু রায়হান রাজশাহী থেকে তিনি শুনছেন, উৎস কুমার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন এস কে সাজ্জাদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও ড্রিমলেস শুভ অ্যাপ দিয়ে শুনছেন, জনি ইসলাম আপন অ্যাপ দিয়ে শুনছেন, আমাদের সঙ্গে আছেন আফরিন মিম এবং রাজশাহী মেডিকেল কলেজে কিছু ঘটনা রয়েছে ডেফিনেটলি পাঠিয়ে দেবেন আমাদের কাছে, আশা করবো মানে আপনারা পাঠাবেন। অপসরি অন্নি আমাদের সঙ্গে আছেন, লাস্ট উইকের মতো ভালো হচ্ছে না বাট কখনোই মিস করি না ভোট এফএম, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার অনেস্ট ফিডব্যাক দেওয়ার জন্য। আমাদেরকে নীল নীলিমা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি স্পাইডার আচ্ছা, আমাদের সঙ্গে রয়েছেন নীল নীল আচ্ছা রাজীব সেরা আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে রয়েছেন স্পাইড আতাহার, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন নিবির খান প্রতিবিম্বে অক্ষরী সহ আরও অনেকে আমাদের সঙ্গে রয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। এস এম এস দেখতে পাচ্ছি অনেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি শাফিন সেরা বিভাস আমাদের সঙ্গে আছেন বগুড়া থেকে লিখছেন, রূপা খুলনা থেকে আছেন আমাদের সঙ্গে, ইমন আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি বলছেন যে কল করে স্টোরি বলতে চাই, আমাদের সঙ্গে আছেন রূপা। আপনি তার আগে আপনাকে লিখে পাঠাতে হবে আমাদেরকে, যদি আপনার ঘটনা সিলেক্ট হয় ডেফিনেটলি উইল গেট দ্য চান্স টু শেয়ার স্টোরি অন ফোন বা যে কোনো কিছু, বা আপনি লাইভেও চলে আসতে পারেন। মেহেদি চাপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি যে এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি বাপ্পি তালতলা থেকে তিনি আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছি সাফা সহ আরো অনেকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। কথা হবে আবারও আগামী শুক্রবার, আজকের মতো আমাদের এখানে শেষ করতে হবে এবং সেই পর্যন্ত আশা করব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। যেতে যেতে শেয়ার করছি আপনাদের ইমেল অ্যাড্রেসটা এবং আচ্ছা তার আগে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসছি, ইমেল অ্যাড্রেসটা এরপরে শেয়ার করবো এবং আপনাদের সাথে আরো কিছু কথা বলবো। স্টে টিউন্ড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
শুনছেন সবসময় রেডিও ফুর্তির পয়েন্ট ওয়েব এফএম, আমি রাসেল আছি, সাথে যেটা বলছিলাম যে শেয়ার করবেন আপনার ঘটনা কোথায়, ভূত এফএম রেডিও ফুর্তি ডট এফএম আমাদের অ্যাড্রেস এবং এখানে নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া শেয়ার ঘটনাকে পাঠাবেন। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। দেশের বাইরে যারা রয়েছেন তারা অডিও ক্লিপ শেয়ার করতে পারেন, ফোনে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে, মানে আমরা ফোনে কন্ট্যাক্ট করতে পারি, আপনারা লিখে পাঠাতে পারেন আপনাদের ফোন নাম্বার ঘটনার সাথে এবং আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি উইল কল ইউ। এবং আমার কাছে সবসময় ভালো লাগে যে মানে আপনারা না আসলে মানে যারা দেশের বাইরে রয়েছেন তারা যে কত বড় দেশপ্রেমিক, যখন তারা তাদের সাথে কথা বলি তখন সেটা ফিল করি এবং আমরা প্রতি মুহূর্তে দেশের কথা যতটুকু ভাবি তার চেয়ে কোনো অংশে না, আমার কাছে আমি যতজনের সাথে মিশেছি দেখেছি আরও বেশি তারা ভাবেন দেশের বাইরে থেকে এবং তাদের জন্যই আমরা পৃথিবীর বুকে মানে বিভিন্ন কারণেই আছে আরো কিন্তু বা তারা একটা বিরাট কারণ যে কারণে আমরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি এবং আমরা আসলে স্যালুট জানাই যারা দেশের বাইরে রয়েছেন এবং আমাদের দেশের মানে কি বলবো যে আমাদের দেশের সম্মান রক্ষা করছেন, আমাদের দেশের উন্নতির জন্য এবং নিজের উন্নতির জন্য কাজ করছেন, মানে চমৎকার চমৎকার। এবং আপনাদের সাথে আমরা কথা বলতে চাই, ওভার দ্য ফোন হোক ইমেইল হোক আমাদের সাথে কথা বলবো আমরা এবং আপনাদের ঘটনা আমরা আরো বেশি 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 এখানে আমরা সবার সাথে শেয়ার করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, আজকের মতো এখানে শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন এবং আজকে রাত 11:59 ভূত এফএম যারা শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আগামী শুক্রবারেও আবার আপনাদের সাথে কথা হবে, সেই পর্যন্ত টাটা।